This track was downloaded from FusionBD.com.
সত্যি দেখছি মাথা নাই, খালি বডিটা গরুর সাথে দেয়ালের উপর বসে আছে।
ভয়ে কখনো গা ছমছম করে উঠবে।
কেউ তো নামতে চাচ্ছে না স্যার।
কেন?
মানুষ ভূতি বড় ভয় পায় স্যার।
আরে দিনের আলোয় ভূত আসবে কোথা থেকে?
কখনো শিউরে উঠবে সারা শরীর।
আপনার মেয়ের সাথে দেখা হয়েছে?
না।
কেন?
ও বাড়িতে নাই।
কোথায় গেছে?
কেউ বলতে পারলো না।
ভাববেন এও কি সম্ভব। এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে।
স্বাগত সবাইকে কুয়াশার আয়োজনে, শুনছেন এবিসি রেডিও 89.2। সঙ্গে আছে আমি শর্মিন,
আমি অনিন্দ।
বাইরে তো বেশ কুয়াশা আজকে বেশ কয়েকদিন ধরে,
এবং বেশ ঠান্ডা,
বেশ ঠান্ডা, এবং আজকে এবিসির কুয়াশাও বেশ জমজমাট। আজকের ঘটনাটা খুবই চমৎকার, কিন্তু গল্পে আমরা যাব পরে। তার আগে বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ কথা বলবো, এসএমএস পড়বো। দুজন বন্ধু দুটো খুব চমৎকার গল্প পাঠিয়েছে, সে দুটো পড়বো। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, যারা এরকম গল্প পাঠাতে ইন্টারেস্টেড, কারণ প্রতি সপ্তাহে আমরা প্রচুর গল্প পাই, সেখান থেকে বেছে আমরা তারপর পড়ি। এবং অনেকে লিখে পাঠিয়ে, গেল সপ্তাহে একজন একটা, গেল সপ্তাহে না মানে এই সপ্তাহে মাঝামাঝি আমাকে একটা স্ক্রিপ্ট পাঠিয়েছে, কিন্তু সে খুব সংক্ষিপ্ত আকারে। তো আমি আদিত ইশরাক, তাই তো নাম? আদিত ইশরাক, সরি। তো তাকে আমি বলেছি, তার সঙ্গে কথা হয়েছিল একটাকে, যেই স্ক্রিপ্ট আমাদেরকে যদি কেউ স্ক্রিপ্ট আকারে পাঠাতে চায়, বা চায় যে আমরা পুরো কুয়াশার আসল আয়োজনটা যেভাবে আমরা সম্প্রচার করি, অর্থাৎ নাট্যাংশ সহ
মানে আসল বর্ণনা থাকে, নাটকে থাকে,
সেভাবে যদি পাঠাতে চান তো মিনিমাম 150-160 পেজেস হতে হবে, তাহলে আমাদের লেন্থটা বাড়ে। আর মাঝখানে যেভাবে থাকে জাস্ট ফলো করলে হবে, যে আমরা কিভাবে বলছি,
শুনলে আসলে বোঝা যায়,
শুনলে একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যাবে যে কিভাবে পাঠাতে হবে। বর্ণনা থাকে, ন্যারেশন থাকে, তারপরে দৃশ্য এক, আবার বর্ণনা, তারপর দৃশ্য দুই, দৃশ্যগুলো নাম্বার করতে হবে, না দিলেও সমস্যা নেই, সেটা আমরা করে নিতে পারবো। কিন্তু মিনিমাম 150-160 পাতার মধ্যে হতে হবে, তা নাহলে সময়টা কভার করা যায় না, ছোট হয়ে যায়। আর একটু ছোট হলে সেটা আমরা পড়ে দিতে পারি, কারণ এটা এখন আর সেই সময় নেই অবস্থা নিয়ে কুয়াশা, যে আবার আলাদা করে বাড়ানো বা বাড়িয়ে আমরা আলাদা আমাদের নিজেদের মতন করে করবো, সেরকম না, কারণ আমাদের স্ক্রিপ্ট রাইটার আছে। তারপরে বন্ধুদের গল্প আমরা সম্প্রচার করতে চাই, কারণ আসলে কুয়াশা তো একটা টিম ওয়ার্ক, টিমের মধ্যে যদি দু একজন সদস্য বাড়তেও থাকে, আস্তে আস্তে আরো বড় হয়, সেটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। কিন্তু এই ফাঁকে জানিয়ে রাখছি বন্ধুরা, কিছুদিন আগে আমার এক বন্ধু, যেটা আমি প্রতিদিনই বলি, এটা খুব একটা এক্সাইটিং, খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল আমার জন্য, সে মাওয়া গিয়েছিল, সেখান থেকে আমাকে একদম জ্যান্ত ইলিশ মাছের ছবি পাঠিয়েছিল। কারণ একদিন আমি তাকে বলেছিলাম যে জ্যান্ত ইলিশ মাছ আমি কখনো দেখিনি, এবং ঠিক ওই মুহূর্তে আমার মানে ভিডিও কলের মাধ্যমে সেটা দেখতে পেয়ে আমি অনেক বেশি মানে এক্সাইটেড, অনেক বেশি খুশি হয়েছিলাম। আর এই চরম আইডিয়াটার একমাত্র কারণ হচ্ছে গ্রামীণ ফোনে ভিডিও কল। আর জানিনি তো ভিডিও কলের জন্য 3G কভারেজ ভুক্ত এলাকায় শুধু একটি ভিডিও কল এনাবেলড হ্যান্ডসেটই যথেষ্ট, প্রতি 10 সেকেন্ড মাত্র 20 পয়সা। আরও ডিটেল জানতে চাইলে ভিজিট করতে হবে www.graminphone.com এই ঠিকানায়। আর বন্ধুদের আমি বলে দিচ্ছি আমাদের ইমেইল অ্যাড্রেসটা, যেখানে ইমেইলের মাধ্যমে সবাই পাঠাচ্ছে, kuasha.fm8920@gmail.com। আবার বলছি kuasha.fm8920@gmail.com। আর এবিসির ঠিকানা,
এবিসি ঠিকানাটা বলে দিচ্ছি, 99 কারণ বাজার, তৃতীয় তলা, এবিসি রেডিও, এখানে এসে গল্প
ঢাকা
ট্রেড সেন্টার, অবশ্যই এখানে গল্প পাঠাতে পারে, এসে জমা দিয়ে যেতে পারে আমাদের কাছে,
বাই পোস্টও পাঠানো যেতে পারে। আর আর যে শর্মিনের ফ্যান পেজ, আমার ফ্যান পেজের আমার যে ইনবক্স আছে সেই ইনবক্সে পাঠাতে পারে, কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে। আর যেসব বন্ধুরা এখন আমাদেরকে শুনছেন তারা আমাদেরকে লিখতে পারেন যে কোনো মোবাইল থেকে 222 এই নাম্বারে। আবারও বলছি, মাঝে কিছুদিন বলা হয়নি, আমিও খুব এক্সাইটমেন্টে আমরা দুজনেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে 18 বছর বয়স যাদের দিয়েছে, আমি জানি বললে শুনবে না, তারা অবশ্যই অভিভাবকের অনুমতি নিয়ে শুনতে হবে, আমি বলে দিচ্ছি, কারণ পরে যদি কখনো কোন রকম অভিযোগ আমার কাছে না আসে। আর যাদের একটু চিত্ত দুর্বল, অর্থাৎ একটুতে শব্দে ভয় পেয়ে
যায়,
বেশি শব্দ নিতে পারে না, হার্টের সমস্যা আছে বা অসুস্থ, বা শিশু বিশেষ করে বেশি ছোট বাচ্চাদের তারা শুনবেন না, কারণ সাউন্ড এফেক্ট থাকে, অনেক রকম শব্দ থাকে, অনেক কিছু থাকে, না শোনাটাই বাঞ্ছনীয়। এই মুহূর্তে আমার কাছে যে গল্পটা আছে, আমি প্রথমে আদিত ইশরাকের গল্পটা পড়ছি। অন্নভুবন নামে একটি চমৎকার গল্প পাঠিয়েছে, আর তারপরে
আমার এখানে পাঠিয়েছে হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ আল হাদি।
আমি আব্দুল্লাহ আল হাদিকে তুমি পেয়েছিলে ফোনে? আমি তাকে অনেকবার চেষ্টা করেছি, তিনি ফোন বন্ধ করে রেখেছেন অনিবার্য কারণবশত। আপনি যদি শুনে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, অ্যাডভান্স ধন্যবাদ জানাচ্ছি গল্প পাঠাবার জন্য। পরে আরেকটা ধন্যবাদ আপনাকে দেওয়া হবে আপনার গল্প পড়ে শোনানোর পর। তা আমি শুরু করি আগে, তারপর অনিন্দ্য পাঠাবার। আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221, আর আরজি শারমিনের ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজ তো আছে। অন্য ভুবন আজকে আদিত ইশরাকের গল্পের নাম। আদিত ইশরাক খুব নিয়মিত হয়ে গেছে আমাদের। আর ঠিক আছে, আমি শুরু করছি তাহলে। আমরা আমাদের এই পৃথিবীটাকে কতটুকু চিনি, সবকিছু কতটুকু জানি তার সবকিছু। আমরা মনে করি পৃথিবী সবসময় তার স্বাভাবিক নিয়ম মেনেই চলে, কিন্তু এমন কি হতে পারে না যে পৃথিবী হঠাৎ তার নিয়মের একটু অন্যদিকে চলে গেল? হয়তোবা এমন হতে পারে, দেখি কি হয়। আজকে আমরা একটু অন্যরকম কিছু দেখব, চলুন তাহলে শুরু করা যাক। সময়টা তখন বিকেল 5টা, আর এখানে ঠিক যেভাবে আছে সেভাবে বলছি। হ্যাঁ, তা নিয়ে আমি বাসায় চলে এসেছি, পরের কথা বলি। মোবাইলে কথা বলতে বলতে তামিম বাসায় ঢুকে গেল। এই বাসায় তারা নতুন, বেশ বড় অ্যাপার্টমেন্ট, সুন্দর। ও তাহলে পরিচয় করিয়ে দিই তামিমের সাথে। তামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর ছাত্র, বেশ মেধাবী, অ্যাডভেঞ্চার ভালোবাসে, বেশ ছটফটে ও হাসি খুশি এক তরুণ। যদিও চেহারায় এখনো কৈশোরের ছাপ রয়েছে, আর ফোনে যার সঙ্গে কথা বলছিল সে তার গার্লফ্রেন্ড তানিয়া। সেও বেশ মিষ্টি, বুদ্ধিমতী, চঞ্চল প্রকৃতির একটি মেয়ে, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তামিমের ধানমন্ডির এই বাসাটি বেশ পছন্দ হয়েছে। যাই হোক, সে সিঁড়ি দিয়ে উঠতে গেল, কারণ এই বাসার লিফট এখনো চালু হয়নি, কাজ চলছে, নতুন বাসা বলে কথা। তাও কি মনে করে ঘুরে লিফটের কাছে গেল তামিম, এবং অবাক করার মতো ব্যাপার, লিফটটি চালু আছে। তামিম কি মনে করে দাঁড়িয়ে রইল, দেখল সেটি ওইখানে দাঁড়িয়ে আছে যেখানে ফ্লোর নাম্বার লেখা থাকে, সেখানে জিরো লেখাটি উঠে আছে। তামিম লিফট খোলার জন্য সুইচে চাপ দিল, প্রায় 2 মিনিট পর দরজাটি খুলে গেল। তামিম বেশ অবাক হয়ে গেল, ভেতরটা কেমন থমথমে, আর দরজা খোলার সাথে সাথে একটা ধোঁয়ার মতো কি যেন দুপাশ দিয়ে বেরিয়ে গেল, আর কেমন যেন একটা পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ, যেমনটি থাকে কোনো বদ্ধ ঘরে। তামিম লিফটে উঠে পড়ল। ভেতরে ঢুকেই বুঝল যে এই লিফটটি আসলেই যে কোনো লিফটের থেকে আলাদা। লিফটের চারদিকে মোলায়েম কাঠে জড়ানো, তার উপর সুন্দর কারুকাজ করা কাপড়ের কাভার, আর নিচের দিকে পুরো জায়গাটা শক্ত কার্পেটে ঢাকা। তামিমরা 8 তলায় থাকে, তাই লিফটের 7 নম্বরে চাপ দিল। প্রথম কিছুক্ষণ কিছুই হল না, তারপর হঠাৎ করে লিফটটা নড়ে উঠল আর দ্রুত গতিতে উপরে উঠতে লাগল। তামিম প্রচণ্ড অবাক ও একই সাথে ভয় পেয়ে গেল। এদিকে লিফট তখন উঠছে তো উঠছেই, তামিম লক্ষ্য করল আস্তে আস্তে যেন জিনিসটার গতি ক্রমেই বাড়তে লাগল। নাম্বার প্যানেলে তখন 8 তলা অনেক আগেই পার হয়ে গেছে, আর তখন 30 তলা পার হয়ে গেল। তামিম ভেবে দেখল এই বিল্ডিং এর সর্বোচ্চ 45 তলা পর্যন্ত আছে, আর যে গতিতে লিফটটি উপরে উঠছে তাতে তো মনে হয় 45 তলা পার হয়ে উপরের ছাদ ফেরে একদম আকাশে উড়ে যাবে। কিন্তু না, হঠাৎ করে লিফটটি আস্তে আস্তে উঠতে লাগল এবং একসময় 42 তলায় এসে থেমে গেল। তারপর আস্তে করে গেটটি খুলে গেল। তামিম প্রথমে ধোঁয়া ছাড়া কিছুই দেখতে পেল না, আর এরপর এক অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সে একটি বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে, আর সেই বিল্ডিংটি কিন্তু তাদের সেই বিল্ডিং নয়। তামিম বাইরে বেরিয়ে এল, চারিদিকে অবাক হয়ে লক্ষ্য করল একটি বড় শহর, কিন্তু এই জায়গাটা সে আগে দেখেনি, সবকিছু কেমন যেন সেকেলে। তামিম পিছনে ফিরে লিফটের দিকে তাকাল। হ্যাঁ, ঠিকই তো আছে, সেই লিফটই তো দাঁড়িয়ে আছে। এমন সময় সে ছাদের দরজা দিয়ে চেনা গলায় কাউকে কথা বলতে দেখল। দরজা ফাঁক করে সে বুঝল যে শব্দ নিচের ওই বাসা থেকে আসছে। তামিম আস্তে আস্তে নিচে নেমে এল। সে বাসার সামনে এল, দরজাটা খোলাই ছিল। দরজা ফাঁক করে সে আবারও একটা ধাক্কা খেল। ভেতরে তারই বাবা আর মা। কিন্তু ওদের দেখে অনেক কম বয়সের মনে হচ্ছে। ওরা একটি দু থেকে তিন বছরের বাচ্চার সাথে খেলছে, আর বাচ্চাটির চেহারাও কেমন যেন চেনা চেনে লাগছে। আচ্ছা হ্যাঁ, ওটা তো তামিম নিজেই। এই যে বাবা, এখানে খেলনা, বাবা বলে উঠলেন। ছোট্ট তামিম হেসে সেদিকে যেতে লাগলো, সাথে সাথে মাও হাসতে লাগলেন। তামিম অবাক হয়ে সবকিছু দেখছিল। হঠাৎ করে বাবা মার দৃষ্টি তার দিকে পড়ল এবং তারা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তামিমের মনে হলো যে তার এখানে থাকাটা ঠিক হবে না, তাই সে দৌড়ে গিয়ে আবার ছাদে উঠে এলো। এসে লিফটের দরজা খুলল এবং ভেতরে ঢুকে পড়ল, এবং কয়তলায় যাবে তা না টিপতে লিফটটি আপনা আপনি চলতে শুরু করে নিচে নামতে লাগলো, যেন তামিমের জন্যই তৈরি ছিল। তামিম অবাক হয়ে চেয়ে রইল, সে তার চিন্তা শক্তি হারিয়ে ফেলেছে, সে আজ এসব কি দেখছে। কিন্তু না, এবার আর তেমন কিছুই হল না। লিফট নামতে নামতে অবশেষে আটতলায় এসে থামল। এরপর দরজা খুলে গেল, তামিম দ্রুত লিফট থেকে নেমে এলো। হ্যাঁ ঠিকই আছে, এখানেই ও থাকে। সে বাসার কলিং বেল চাপতেই তার মা দরজা খুলে দিলেন। তামিম কিছু না বলেই দ্রুত ঘরে ঢুকে গেল, আর তারপর ঘরের দরজা বন্ধ করে দিল। মা অনেকক্ষণ ধরে দরজায় নক করে চলে গেলেন। তামিম তার বিছানায় শুয়ে রইল মুখ উপরে করে। তার আজ মন আবার হঠাৎ করেই খারাপ হয়ে গেল, লিফটের জন্য নয়, তার বাবার জন্য। তার বাবা বেঁচে নেই। তামিমের বয়স যখন পাঁচ বছর তখন বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকে মা তাকে আর ছোট বোনকে অনেক কষ্ট করে মানুষ করে এত বড় করেছেন। মাকে কখনোই তামিম মন খারাপ করে থাকতে দেখেনি, তিনি অনেক অনেক শক্ত মানসিকতার একজন মানুষ। কিন্তু তামিম জানে যে ভেতরে ভেতরে অনেক সময় মা বেশ ভেঙে পড়েন, যদিও তার সন্তানদের সামনে কখনোই তিনি প্রকাশ করেন না। এই যেমন সেদিন রফিক চাচার বাসার ঘটনাটি। রফিক চাচা তামিমের আপন চাচা, কিন্তু কেন যেন তাদের সে দেখতে পারে না। তো সেদিন পরিবারের সবাই মিটিংয়ে বসেছিল তামিমের ছোট বোন তাহিয়ার বিয়ে নিয়ে। তাহিয়া কেবল ইন্টারে পড়ছে, আর তাই এত আগে তার বিয়ে দেওয়াটা স্বাভাবিকভাবে ঠিক না। কিন্তু রফিক চাচা কিছুতেই তা মানতে রাজি হচ্ছিল না, আর চাচাদের মাঝে তিনি সবার বড় হওয়াতে কেউ তার বিপক্ষে কথাও বলেনি। তবে মা প্রথম থেকেই তার বিরোধিতা করে গিয়েছিলেন। অনেক কথা কাটাকাটির পর অবশেষে মার জয় হয়েছে। মা সোজাসুজি বলে দিলেন যে তার মেয়ের বিয়ের কথা তিনি সময় হলেই বলবেন, এবং সময় হলে তাকে তিনি বিয়ে দেবেন। এই বলে তিনি ওখান থেকে চলে আসেন, আর রফিক চাচা প্রচন্ড রেগে গুম হয়ে থাকেন। যাই হোক, তামিম এবার একটু নড়ে চড়ে বসল। ঘড়িতে দেখল তখন সন্ধ্যা সাতটা বাজে, আর মোবাইলে তানিয়ার ১৮টা মিস কল দেখতে পেল। আজ খবর আছে, মনে মনে ভাবল তামিম। সে এবার বিকেলের পুরো ঘটনাটি ঠান্ডা মাথায় চিন্তা করতে লাগল। কাহিনী কি আসলে? সে কি সে সময় সুড়ঙ্গের মাঝে চলে গিয়েছিল? কিন্তু তাই বা কেমন করে হয়? এই পৃথিবীতে এখনো সেরকম কোন প্রযুক্তি আবিষ্কার হয়নি যাতে করে মানুষ টাইম ট্রাভেল করতে পারে। হয়তো বা সম্ভবও না। তাহলে কি সে স্বপ্নে দেখেছিল? আচ্ছা ধরা যাক যে তাই হয়েছিল, কিন্তু তাহলে ওর কাছে সবকিছু এত বাস্তব মনে হলো কেন? মাথায় কিচ্ছু আসছে না, সব কেমন যেন জিলিপির প্যাঁচের মতন হয়ে যাচ্ছে। কি করবে ও এখন? এই অ্যাপার্টমেন্টের কেয়ারটেকারের সাথে কথা বলে দেখা যাক লিফটটির সম্পর্কে। এতক্ষণ তো বোধ হয় অন্যরাও এই ভয়ঙ্কর লিফটটিতে উঠছে এবং নামছে। তামিম বাসা থেকে বেরোল, লিফটটি যেখানে আছে লিফটটিকে দেখলো সেখানেই না, সেখানে নেই, দেখলো না সে ওটাকে নামিয়ে নিয়ে গেছে নিচে। সে নিচে নেমে এলো, হ্যাঁ লিফটটি এখন সেখানেই দাঁড়িয়ে আছে, ঠিক সেভাবে যেভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার সময় ছিল। এমন সময় সে বাড়ির দারোয়ানকে সে দেখতে পেল। এই যে রহমত ভাই, লিফটটি এরকম কেন? আমি দিলাম আটতলায় আর লিফটটি আমাকে নিয়ে গেল ৪৩তলায়, তামিম বলল। রহমত বেশ অবাক ও সন্দেহ জড়িত দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে জবাব দিল, ভাই কি বলছেন, এই লিফট তো এখনো চালুই হয়নি, এই সপ্তাহে চালু হওয়ার কথা ছিল, কিন্তু কি যে সমস্যা হয়েছে তাই আগামী মাসের আগে ঠিক হবে না। আপনার মনে হয় কোথাও কোনো ভুল হয়েছে স্যার? তামিমের মনে হলো সে ভুল শুনছে, রহমতের কথা যেন তার কানের পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেল। তাহলে সে কিসে উঠেছিল? তার স্পষ্ট মনে আছে যে সে ওই লিফটটিতেই উঠেছিল, কিন্তু কিছু না বলে কিছু বুঝতে পারল না, সে আবার বাসায় চলে এলো। তার মাথাটা পুরোই ঘুরতে লাগলো, কি হচ্ছে ওর সাথে এইসব? সে রাতে তামিম একটা অন্যরকম স্বপ্ন দেখল। সে তার বাসার দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে সেই লিফটটি দরজা খুলে দাঁড়িয়ে আছে। তামিম গিয়ে সেই লিফটটিতে উঠল, আর সাথে সাথেই লিফটটি আবারও দ্রুত উপরে উঠতে লাগল। উঠতে উঠতে একসময় লিফটটি থেমে গেল আর তারপর তার দরজা খুলে দিল। তামিম বাইরে বেরিয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে দেখতে পেল যে একটি বিল্ডিং এর ছাদে সে দাঁড়িয়ে আছে আবার, আর আশেপাশে সবকিছু আগুনে জ্বলছে। রাতের অন্ধকারে চারদিকে সব বাড়ি ঘর প্রকাণ্ড আগুনে ছারখার হয়ে যাচ্ছে। আর ঠিক তখনই তামিমের চোখ একটু দূরে একটি পোস্টারের উপর পড়ল। পোস্টারটিতে তখনও আগুন লাগেনি। পোস্টারে লেখা আসমান জমিন, তবে পোস্টারটি নিচ দিয়ে একটি মোটা লোহার পাইপ ফেটে অনেক তার এদিকে ওদিকে বেরিয়ে আছে, আর তারে তখনও আগুন লাগতে শুরু করেছে কেবল। তামিম বুঝতে পারল না যে ও তখন ওই পোস্টারটি কেন দেখল, আর ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল। তামিম লাফ দিয়ে উঠে দেখল যে সে তার বিছানাতেই আছে এবং ভোর হয়ে গেছে। তামিমের মনে হতে লাগলো যে ওটা যেন কোনো স্বপ্ন ছিল না, বাস্তবই ছিল। সেই দিনটা তামিমের কেমন যেন একটা ঘোরের মধ্যে দিয়ে গেল। ক্লাসে কি পড়ানো হলো তার কিছুই তার মাথায় ঢুকল না। তবে সে যে সাধারণ ছিল না তা কেউ না কেউ বুঝতে পারল। একজন কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল, সেটা হলো তানিয়া। ক্লাস শেষে ওরা যখন বাসায় ফিরছিল তখন তানিয়া জিজ্ঞেস করল, তোমার আজকে কি হয়েছে, শরীর খারাপ? তামিম কিছুটা অবাক হল। ইচ্ছে হল ওকে সব খুলে বলতে, কিন্তু পর মুহূর্তে কি মনে করে আর বলল না। বলল, শরীরটা একটু খারাপই লাগছে আজ। তানিয়া মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কোনো ব্যাপার না, বাসায় গিয়ে রেস্ট নাও, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তামিম কিছু না বলে বোকার মতো একটা হাসি দিল। তামিম রিক্সায় বাসায় ফিরছিল, প্রায় চলেই এসেছিল, সামনের মোড়টা পার হলেই ওর বাসা। ঠিক এমন সময় সে বিষয়টি খেয়াল করল, রাস্তার পাশে ও যে দোকানটি, নাম আসমান জমিন, একটি কাফনের কাপড়ের দোকান। তামিমের তখনই সে স্বপ্নের কথাটি মনে পড়ে গেল, আর ঠিক তখনই সে দেখতে পেল দোকানে একটি লোক দোকানের বিদ্যুতের লোহার পাইপ নিয়ে কি যেন করছে, সম্ভবত সে ঠিক করছিল কিছু একটা। আর রাস্তার ঠিক উল্টো দিকে একটি পেট্রোল পাম্প, ওখানে একটি ট্রাক দাঁড়িয়ে তেল নিচ্ছিল। রিক্সা বাসার কাছে চলে এসেছিল, ঠিক তখনই তামিমের কি যেন মনে হতে সে রিক্সাওয়ালাকে আবারও সেই দোকানের কাছাকাছি তাড়াতাড়ি যেতে বলল। তামিম বুঝে ফেলেছিল যে এরপর কি ঘটতে যাচ্ছে। যেই না সেই দোকানের কাছে এল, দেখতে পেল সে দোকানে সে লোহার রড ফেটে তার স্পার্ক করছে, আর সেই ট্রাকটি ঘুরে সেদিকেই যাচ্ছে। তামিম দৌড় দিয়ে আগে ট্রাকের সামনে গিয়ে ড্রাইভারকে থামতে বলল, আর ঠিক তখনই ঘটল ভয়ঙ্কর সেই ঘটনাটি। পেছনে বিকট শব্দে কি যেন জ্বলে উঠল, আর সেই সাথে দাউ দাউ করে আগুন জ্বলতে লাগল। তামিম পেছনে ফিরে শীতল দৃষ্টি দিয়ে সেই দোকানের দিকে তাকিয়ে রইল, আর একটু দেরি করলেই তো ট্রাকটিতে আগুন ধরে যেত। আর তারপর কিছুক্ষণের মাঝে অনেক মানুষ জড়ো হয়ে গেল এবং আগুনও নেভানো হল। দোকানটি পুরোপুরি জ্বলে একেবারে ছাই হয়ে গেছে, পাশের রাস্তার অনেকখানি পুড়ে গিয়েছে। খোঁজ করে জানা গেল যে দোকানে সেই ইলেকট্রিশিয়ান ছাড়া আর কেউ ছিল না। ইলেকট্রিশিয়ান একটু দূরে তার আনতে গিয়েছিল এবং এসে দেখে যে শর্ট সার্কিট হয়ে এই অবস্থা। তামিম বিস্ফোরিত চোখে সবকিছু দেখল। তার মানে তার স্বপ্ন এই সবকিছুর পূর্বাভাস দিয়েছিল। তামিম বাসায় চলে এলো। সে বুঝতে পারছে না যে এখন তার কি করা উচিত। বিষয়টা নিয়ে কারোর সাথে আলোচনা করতে হবে, কিন্তু কার সাথে কথা বলবে ও? এমন সময় সে লিফটের কাছে চলে এলো। অবাক দৃষ্টি দিয়ে জিনিসটার দিকে তাকিয়ে রইল সে। ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে জিনিসটি, যেন ওটাতে ওঠার আহ্বান জানাচ্ছে। তামিম এক দৌড়ে বাসায় চলে এলো। না, তানিয়ার সাথে কথা বলতেই হবে, তানিয়াকে ফোন দিল সে। তিনবার রিং হওয়ার সাথে সাথেই ওপাশ থেকে তানিয়ার কণ্ঠ শোনা গেল। তামিম বলল, তানিয়া তোমার সাথে আমার জরুরি কথা বলতে হবে, একটু সময় হবে? তানিয়া বলল, অবশ্যই হবে, কেন কি হয়েছে তোমার, বলো না এখন। তামিম বলল, শোনো তাহলে। এই বলে তামিম লিফটের ব্যাপারটা প্রথম থেকে সবকিছু খুলে বলল তানিয়াকে। তানিয়া সবটুকু শুনল। অবশেষে তামিমের বলা শেষ হলে বলল, তুমি তো খুব ভালো করেই জানো যে এখনো টাইম মেশিন জাতীয় কিছু তৈরি হয়নি। তাছাড়া বিজ্ঞান দিয়ে জিনিসটি ব্যাখ্যা করতে চাইলে বলা যেতে পারে যে তুমি হয়তোবা কোন ইলিউশন দেখেছ। এটা তখনই সাধারণত হতে পারে যখন মানুষ অনেক ক্লান্ত থাকে, আর তখনই মানুষ বিভিন্ন জিনিস দেখে। আর তুমিও তো এই কয়েকদিন বেশ ব্যস্ত ছিলে। আর স্বপ্নের বিষয়টাও এভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে স্বপ্ন অন্যরকম একটি বিষয়, এখানে মানুষ অনেক সময় অজানা জিনিসের উত্তর পেয়ে যায়। ওই লিফট তোমার মনে অনেক গভীর দাগ ফেলেছিল, যার ফলে ঘুমের মাঝেও তুমি ওটা নিয়ে স্বপ্নে দেখেছিলে। আর এর বাস্তবতা হয়তো একটা বাস্তবতার কারণ হয়তো একটা কাকতলীয় ভাবে ঘটে গেছে। তানিয়া বলল, আমি বলি কি, আন্টি আর তাহিয়াকে নিয়ে তুমি কয়েকদিন একটু কোথাও থেকে বেরিয়ে এসো, দেখবে সব ঠিক হয়ে গেছে। তামিম ভেবে দেখল যে হয়তোবা তানিয়া ঠিকই বলছে। সে ঠিক করল যে পরদিন সকালেই আম্মুকে কোথাও থেকে একটা ঘুরে আসার কথা বলবে। তানিয়ার ধারণা ঠিক হলে হয়তোবা খুব ভালোও কিছু হবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও তা সঠিক ছিল না। সে রাতে তামিম আবারও স্বপ্ন দেখল। এবার স্বপ্নে সে তার বাবাকে দেখল। দেখল সে একটি বিরাট মাঠে দাঁড়িয়ে আছে, আর তার সামনে একটি চেয়ারে তার বাবা বসে আছেন। তামিম তার বাবাকে দেখতে পেয়েই কাছে চলে গেল, আর ঠিক তখনই বাবা দাঁড়িয়ে বললেন, বাবা তোমরা খুব সাবধানে থেকো, তোমাদের না সামনে অনেক বড় বিপদ। আর ঠিক তখনই স্বপ্নটি ভেঙে গেল। তামিম লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসল, দেখল রাত 3:30 বাজছে ঘড়িতে। সে উঠে দাঁড়ালো, তার কেন যেন মনে হল যে সে লিফটটিতে উঠলেই তার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তামিম বাড়ি থেকে বেরোল এবং হ্যাঁ, দেখল লিফটটি ওখানেই দাঁড়িয়েছিল। সে কিছু না ভেবেই ওটাতে গিয়ে উঠল। সে উঠতেই লিফট আপনা আপনি উপরে উঠতে লাগলো আগের মতোই। 30 তলায় এসে লিফট থেমে গেল, আর তারপর দরজা খুলে গেল। তামিম নিজেকে একটি বিরাট বিল্ডিং এর পাশের রাস্তায় আবিষ্কার করল। লিফটটি বিল্ডিং এ এসে থেমেছে, আর সে বিল্ডিং এ এমন সময় সে একটু বিল্ডিং এর একটু দূরে একটা দৃশ্য দেখল, যে একটি সাদা প্রিমিয়ার গাড়ি দাঁড়িয়ে আছে, আর গাড়ির নিচে একটি লোক বিভিন্ন যন্ত্র দিয়ে কি যেন করছে। একটু পরেই লোকটা নিচ থেকে তার ছিঁড়ে বের করে আনল, তারপর ওখান থেকে দৌড়ে গেল। তামিমের মনে হলো লোকটি সম্ভবত ব্রেকের তার ছিঁড়ে নিয়ে গেছে। আর ঠিক তখনই তামিম তার আম্মু আর তাহিয়াকে পাশের বিল্ডিং থেকে বের হয়ে এসে সে গাড়িতে উঠতে দেখল। তামিম প্রচন্ড আতঙ্কে তাদের দিকে চিৎকার করে গাড়ি থেকে নামতে বলল, কিন্তু তারা তার চিৎকার শুনতে পেল না। তামিমের মনে হলো সম্ভবত ওরা তার অস্তিত্ব সম্পর্কে জানেই না। গাড়িটি স্টার্ট দিয়ে এগুতে লাগলো, আর কিছুক্ষণ পরই অন্যদিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে নিমেষেই একেবারে দুমড়ে মুচড়ে গেল গাড়িটি। বিস্ফোরিত চোখে তামিম সেদিকে তাকিয়ে রইল। হঠাৎ সে টের পেল যে ধীরে ধীরে হাওয়ায় ভেসে সে আবার লিফটে ফিরে এল, আর তারপর আপনা আপনি লিফটি করে নিচে নামতে লাগল। একসময় 8 তলায় এসে লিফট আবারও থেমে গেল। তামিম ঠান্ডা হয়ে ভয়ে ভয়ে বাসায় ঢুকল এবং দেখল যে ভোর হয়ে গেছে। সে বুঝল যে সে যা দেখার তাই দেখেছে, তার সবই স্বপ্নের মতো। এবং সে স্বপ্নের মতোই ভাবল যখন দেখল যে তার মা এবং তাহিয়া ঘরে ঘুমাচ্ছে। তামিম উপলব্ধি করল যে সে যা দেখেছে তা বাস্তবেই হতে পারে, তাই মা ও তাহিয়াকে সাবধানে রাখতে হবে। সে ঘরে এসে ইজি চেয়ারে বসল এবং কখন যে ঘুমিয়ে গেল টেরও পেল না। মোবাইলের আওয়াজে তামিম হকচকিয়ে উঠল, দেখল বেশ বেলা হয়ে গেছে, আর চমকে উঠল যখন দেখল যে মা মোবাইলে তাকে একটা মেসেজ পাঠিয়েছেন। তিনি লিখেছেন, তুই ঘুমিয়েছিলি বলে তোকে আর ডাকলাম না, এই কয়েকদিন ক্লাস নিয়ে তুই বেশ ব্যস্ত ছিলি, তাই আজ আর তোকে ভার্সিটিতে যেতে হবে না। আমি তাহিয়াকে নিয়ে তোর মামার বাসায় এসেছি, দুপুর নাগাদ ফিরে আসব, টেবিলে তোর নাস্তা দেওয়া আছে, খেয়ে নিস। তামিমের নিজের উপর প্রচন্ড রাগ হতে লাগল, কি দরকার ছিল তার এই সময় ঘুমোবার। আজ মার আর তাহিয়ার বাইরে যাওয়াটা একদম ঠিক হয়নি। সে মাকে ফোন দিল কিন্তু ফোন ব্যস্ত পেল, তাহিয়ারও তাই। তামিম বুঝল যে এখনই তার মামার বাসায় তার যাওয়া উচিত, তাই দ্রুত কাপড় চোপড় পরে সে বেরিয়ে গেল মামার বাসায় মিরপুর 2-এ। বাসে করে মিরপুর 10-এ পৌঁছে একটা বিরাট ট্রাফিক জ্যামে আটকে পড়ল। জানতে পারল যে সামনে নাকি একটি গাড়ি আর লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তামিম প্রচন্ড আতঙ্কে দ্রুত বাস থেকে নেমে সেখানে গেল। গিয়ে দেখতে পেল একটি সাদা প্রিমিয়ার গাড়ি দুমড়ে মুচড়ে পড়ে আছে, আর তার ভেতর থেকে দুজন নারীকে বের করে আনা হচ্ছে। সীমাহীন আতঙ্কে তামিম কাছে গিয়ে দেখল যে তার মা ও তাহিয়ার দেহ, তারপর তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেল। কিন্তু তাদের ভাগ্য খারাপ, দুজনেই কোমায় চলে গিয়েছে। ডাক্তারের কথায় তামিম চমকে উঠল। মামা কাছে এসে কাঁধে একটা হাত চাটলেন আর বললেন, তোর মা আর তাহিয়া আমার বাসা থেকে তোর খালার বাসায় আমার গাড়ি নিয়ে যাচ্ছিল। ড্রাইভার বেঁচে নেই, আল্লাহর উপর ভরসা রাখ বাপ, তিনিই সবকিছু ঠিক করে দেবেন। এরপর দুদিন পরের কথা, মা আর তাহিয়ার তেমন কোনো উন্নতিই হয়নি। এই দুই দিন তামিম হাসপাতালেই ছিল। অ্যাক্সিডেন্টের পর সে কারোর সাথে কোনো কথা বলেনি, একদম চুপ করে বসেছিল। সে যেন কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। পুলিশ এসেছিল, বলে গেছে যে ব্রেক ফেলের কারণেই এই অ্যাক্সিডেন্টটি ঘটেছে, যেটা কিনা তামিম খুব ভালো করেই জানত, আগে থেকেই জানত। এই দুদিন সে কোনো দানাও মুখে নেয়নি। ও বুঝে উঠতে পারছিল না যে এসব কেন হচ্ছে, কেন হল, কি এর পেছনে। ও কাউকে একথা বলেও নি, জানে যে কেউই বিশ্বাস করবে না। এর মাঝে তানিয়া এসে ওর সাথে কথা বলার চেষ্টাও করেছিল, কিন্তু কিছুই বলেনি। এখন হঠাৎ করে কেন জানি ওর প্রচণ্ড রাগ হতে লাগল। কিসের উপর, কার উপর, ও কিছুই জানে না। তামিম দাঁড়ালো, ও বুঝে গেছে ওর এখন কোথায় যেতে হবে। হাসপাতাল থেকে বের হয়ে একটি রিকশা নিল, তারপর চলে গেল ওদের বাড়ি ধানমন্ডি। নিচে আর কেউ ছিল না। সে একদম লিফটের সামনে এসে দাঁড়ালো, তারপর রক্ত চক্ষু দিয়ে জিনিসটির দিকে তাকালো। একসময় দরজা খুলে গেল লিফটের। তামিম ভেতরে ঢুকতে দরজা বন্ধ হয়ে গেল। তারপর সে চিৎকার করে বলল, বল আর কার ক্ষতি করবি তুই, কি চাস, আমি তোর কি করেছিলাম, কথার উত্তর দিচ্ছিস না কেন তুই, আমি জানি তুই আমার সব কথা শুনছিস। লিফটটি হঠাৎ করে আবার উপর উঠতে লাগল। তামিম বলেই চলল, হ্যাঁ নিয়ে চল আমাকে আরো একটা দুর্ঘটনা দেখাতে, এইবার যেন আমি দুর্ঘটনার শিকার হই। একসময় লিফট 18 তলায় এসে থেমে গেল। তামিম হঠাৎ করেই বিষয়টা ধরতে পারল। লিফট 12 তলা করে কমছে, প্রথমে ছিল 42 তলা, তারপর 30, আর আজকে 18। দরজা খুলতে সে আবারও এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। নিজেকে একটি বড় বিল্ডিং এর ছাদে আবিষ্কার করল সে, আর দূর থেকে আবারও নিজেকে দেখতে পেল একটি বড় নদীর উপর, একটি নৌকার উপর একজন লোকের সাথে সে বসে আছে। কিন্তু লোকটা কে তা ঠিক সে চিনতে পারল না, কেননা লোকটির চোখ মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। হঠাৎ সে দেখতে পেল যে লোকটি তাকে ধাক্কা দিয়ে পানির ভেতর ফেলে দিল, আর কিছু মাছ তাকে নিমেষে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলল। আর তারপর সেই লোকটিকে দূর থেকে বলতে শুনল, যাহ, তোর বাপকে তো আমি আগেই উপরে পাঠিয়েছি, মা আর বোন যেকোনো দিনই চলে যাবে, আর এবার তোকেও শেষ করে দিলাম। আসলে কি, তোদের আমি মারতে চাইনি, কিন্তু কি করব বল, তোরা যে অনেক বেশি বেড়ে গিয়েছিলি। আর তারপর তামিম সেদিনের মতো আবারও হাওয়ায় ভাসতে ভাসতে লিফটে এসে পড়ল। লিফট নামতে লাগল আবারও। তার কাছে এবার সব বিষয় পরিষ্কার হয়ে গেল। বাবা কেন স্বপ্নে দেখা দিয়েছিল তা স্পষ্ট হল, কিন্তু কে সেই লোকটি। তামিম যখন লিফট থেকে নামল, তখন ওর মোবাইলটা বেজে উঠল। হ্যাঁ তামিম বাবা, একটু নদিয়াপাড়ায় আসতে পারবা, নারায়ণগঞ্জে? রফিক চাচার ফোনে তামিম বেশ চমকে উঠেছিল। তার চাচা তাকে ফোন করেছে। তামিম বলল, জি চাচা, ঠিকানাটা দিন। তারপর তার চাচা তাকে ঠিকানা দিল। এরপর সে ঠিকানা নিয়ে সোজা চলে গেল ওখানে। ঘুণাক্ষুরেও চিন্তা করল না যে যাওয়াটা তার ঠিক ছিল কি না। ওখানে গিয়ে চাচাকে একটা বিরাট নদীর পাশে দেখতে পেল তামিম। অবাক হয়ে গেল এই দেখে, লিফটে সে এই জায়গাটা, লিফটে দেখা তার নদীর এই পারে জায়গাটা আর এখনকার নদীর জায়গাটা হুবহু এক। জায়গাটি লোকালয় থেকে একটু দূরে, মানুষজন নেই বললে চলে আশেপাশে। তামিমের মনে সন্দেহের দানা জমতে লাগল। এমন সময় চাচা একটি কাগজ হাতে এগিয়ে এলেন, এসে বললেন, বাবা এই কাগজ, এইটাতে একটা সই লাগবে। তামিম হাতে নিয়ে পড়ে দেখল যে ওদের বাবা ওদের জন্য যা যা রেখে গিয়েছিলেন তা সব কিছু চাচার নামে হবে, অর্থাৎ ওদের সব সম্পত্তি। তামিম এবার সব কিছু বুঝতে পারল। চাচা এত নিচে নামতে পারে? সে তার চাচার দিকে তাকাতেই তার চাচার আসল চেহারা দেখতে পেল। হাতে একটি পিস্তল নিয়ে তামিমের দিকে তাক করে বলল, ভালোভাবে বলছি সই কর, নাহলে তোকেও তোর বাপের কাছে পাঠিয়ে দেব। তামিম মুখ নাড়াতে গেল, কিন্তু তার আগে একটি জিনিস দেখে অবাক হয়ে গেল। চাচা তার পেছন দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে লাগলেন। একসময় তার হাত থেকে পিস্তলটিও পড়ে গেল আর বলতে লাগলেন, আমাকে মাফ করে দে। আর তারপর নদীর দিকে ছুটতে লাগলেন। তামিম কিছু বুঝে ওঠার আগে চাচা নদীতে পড়ে গেলেন আর এক ঝাঁক পিরানহা মাছ তার দেহ খুবলে ছিঁড়ে খেয়ে ফেলল, ঠিক যেমন সে দেখেছিল স্বপ্নে। কিন্তু তামিম পেছনে ফিরে কাউকেই দেখতে পেল না। তবে অনুমান করল যে চাচা যাকে দেখেছিলেন সেটা তার বাবা, অর্থাৎ তার বাবার আত্মাকে। এক মাস পরের কথা, মা আর তাহিয়া দুজনে বেশ সুস্থ এখন। যদিও মা ডান দিকটা পুরোপুরি অবশ হয়ে গেছে, তবে তাহিয়া ঠিকই আছে। পরে মার কাছ থেকে জানতে পেরেছিল যে চাচার আচরণ তার কাছে কয়েকদিন ধরে বেশ সন্দেহজনক লাগছিল। তিনি তামিমকে বলতেন, কিন্তু বলার আগেই অ্যাক্সিডেন্টটা ঘটে গেল। যদিও তামিম নিজেই পরে সব জেনে গেছে, তামিম উপলব্ধি করেছে যে লিফটটি আসলে তাদের ভালোই চাইত। পরে বাড়িতে এসে দেখেছিল যে লিফটটি ওই কোম্পানির লোকেরা নিয়ে গেছে, ওটা নাকি ভুল করে ওদের বাড়িতে চলে এসেছিল। তামিমও পরে আর ওটার খোঁজ করেনি। কিছু জিনিস মাঝে মাঝে ধোয়ার মাঝে দেখতেই বেশ ভালো লাগে। এই পর্যন্তই ছিল আজকের আদিত ইশাকের পাঠানো গল্পটি। গল্পটি বেশ ভালোই,
বেশ ভালো।
কিন্তু একটা জায়গায় আদিত ইশাক আমি একটা কথা বলতে চাইছি। পিরানহা মাছটা অ্যামাজন রিভারে হয়, আমাদের দেশে পিরানহা চাষ করা হয়। আমরা যেটাকে অনেক সময় আমরা পত্রপত্রিকায় দেখেছি যে চাঁদা মাছ বলে, আমরা যেটাকে চান্দা মাছ বলে খাই পিরানহা, সেটা এক ধরনের
রূপচাঁদাও
বলে এটাকে। কিন্তু আসলে বোধহয় এটা ঠিক আমাদের দেশে ওরকম মাছ এখন পর্যন্ত আসেনি। আমি জানি না, যারা আলাদা চাষ করে সেখানে হয়তো এরকম ঘটনা ঘটে থাকতে পারে, তবে নদীর মধ্যে থাকলে তো সেটা খুবই একটা জায়গায় আমার একটু খটকা লেগেছে। তারপরে আমি বলবো যে যেহেতু তোমার গল্পটা একটু আদিভৌতিক গল্প, সেক্ষেত্রে এটা ঘটতেই পারে। তো এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লেগেছে। আমরা ছোট্ট একটা বিরতি নেব,
বিরতির পর এসে আসলে আমরা আরেকটি গল্প শুনবো,
তারপরে আমরা আমাদের মূল কাহিনীতে চলে যাব। আর আমাদের সঙ্গেই থাকবেন সবাই। আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি আরো একবার, যেকোনো মোবাইল ফোন থেকে 2221 এবং আরজে শর্মিনের ফ্যান পেজ এবং ইউএসএর ফ্যান পেজ। সবাইকে আরো একবার স্বাগত কুয়াশায়। কুয়াশা চলছে রেডিও এফএম 89.2 তে, সঙ্গে আছে আমি শর্মিন,
আর আমি অনিন্দ।
আমরা ব্রেকের আগে যে গল্পটা শুনছিলাম আদিত্য ইশাকের পাঠানো গল্প, সে নিয়মিত আমাদেরকে গল্প পাঠাচ্ছে। আরো সবাইকে গল্প পাঠাবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হাতে সময় খুব কম, তার আগে জানিয়ে দিচ্ছি একটি খুব কাজের খবর গ্রামীণ ফোনের, যেটি যারা মিস করে গেছে তাদের জন্য। আমার খুব শখ ছিল যে আমি জ্যান্ত ইলিশ মাছ দেখবো, কারণ আমি জানতাম যে ইলিশ মাছের প্রাণ কয়েক সেকেন্ড মাত্র থাকে, পানি থেকে উঠবার পরে সে মারা যায়। তো আমার এক বন্ধু মাওয়া গিয়েছিল, সেখান থেকে সে ভিডিও কলে আমাকে একদম জীবন্ত ইলিশ মাছ দেখিয়ে দেয়। তো আইডিয়াটা খুবই দারুণ এবং আমি খুবই এরকম সারপ্রাইজ পেয়ে আমি মহা খুশি। আর জানিয়ে নিত, ভিডিও কলের জন্য 3G কভারেজ ভুক্ত এলাকায় শুধু একটি ভিডিও কল এনেবলড হ্যান্ডসেটই যথেষ্ট, প্রতি 10 সেকেন্ড মাত্র 20 পয়সায়। আরো বিস্তারিত জানতে ভিজিট করতে হবে www.gramminephone.com এই ঠিকানায়। এর পরের গল্পটি যে পাঠিয়েছে তার নাম অনিন্দ বলে দিচ্ছে এবং অনিন্দ পড়ে শোনাচ্ছে গল্পটি। গল্পের পরে আমরা রাত 12টার খবর শুনে সোজা চলে যাব কুয়াশার আজকের আসল গল্পে।
গল্পটি পাঠিয়েছেন আব্দুল্লাহ আল হাদি সোহাগ, ব্যাংক কলোনি সাভার থেকে। আপু, এবার আমি মূল ঘটনা অর্থাৎ অভিশপ্ত একটি রাতের গল্প বলবো। সেই রাত্রি হতে পারত আমার জীবনের শেষ রাত। ঘটনাটি এবছরের রোজার ঈদে বরাবরের মতোই আমরা পরিবারের সবাই আর আমার বড় খালামুনিরা যারা আছেন সবাই মিলে আমরা গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাচ্ছিলাম। মহা আনন্দে চাঁদ রাতে আমরা আমাদের নানা বাড়ি ধামড়াইতে পৌঁছাই। ঈদের দিনটিও কাটালাম বেশ আনন্দ ফুর্তিতে, এবং সেটাই তো স্বাভাবিক, তাই না? ঈদের পরদিন, আগেই বলেছি, আমরা ছিলাম নানা বাড়িতে। তো সেদিন আমার বড় খালামুনির ছেলে অর্থাৎ আমার খালাতো ভাই সে সিদ্ধান্ত নিল যে সে তার দাদা বাড়িতে বেড়াতে যাবে। সেখানেও তো তার অনেক আত্মীয় স্বজন আছে, সুতরাং ঈদের আনন্দটা তাদের সাথেও ভাগ করে নেওয়া যাবে। এরপর আমি আমার আম্মুর কাছে এবং খালাতো ভাই তার মার কাছে অনুমতি নিয়ে আমরা বিদায় নিলাম বাসা থেকে এবং হাসি মুখে বেরিয়ে পড়লাম। বলে রাখা দরকার, আমার ওই খালাতো ভাই যার নাম শুভ, তার দাদা বাড়ি ছিল আমাদের নানা বাড়ির থেকে প্রায় 4-5টি গ্রাম দূরে। যাতায়াত ব্যবস্থা বলতে স্থানীয় এক ধরনের বিশেষ ভ্যান ছিল, সেটাতেই যাতায়াত করতে হতো। গ্রামের আঁকাবাঁকা রাস্তা, ভাঙাচোড়া খানাখন্দে ভরা রাস্তা দিয়ে ওর দাদা বাড়িতে যাচ্ছি আমরা, এবং প্রায় 2.5-3 ঘন্টা লেগে গেল আমাদের। এবার দাদা বাড়িতে পৌঁছে পৌঁছতে আমাদের প্রায় জোহর হয়ে গেছে। তারপর সেখানে সবার সাথে কুশল বিনিময়, খাওয়া দাওয়া, আলাপচারিতা পর্ব শেষ করতে করতে সূর্যিমামা তখন উধাও। একসময় মাগরিবের নামাজের আজান শুনলাম, চারদিকে তখন ঘোর অন্ধকার, কোথাও কোনো আলো বলতে কিছুই নেই, কারণ আদর্শ অজপাড়াগা বলতে যা বোঝায় ঠিক তেমনটি এই গ্রাম এবং আমার ওই ভাইয়ের দাদা বাড়ি। বিদ্যুৎ বলতে কোনো জিনিসই এখনো সেখানে পৌঁছায়নি। আমরা চলে আসতে চাইলে তারা আমাদের বেশ শক্ত করেই ধরল তাদের বাসায় থাকার জন্য। একে তো অনেকদিন পর, তার উপর শুভ দাদা বাড়ি গেছে, তার উপর ঈদ, তার চেয়ে বড় কথা হলো এতগুলো পথ পাড়ি দিয়ে আমরা তাদের দাদা বাড়িতে গেলাম, শুভর দাদা বাড়িতে। শুভর দাদা দাদি চাচা চাচি কেউই আমাদের আসতে দিতে চাইছে না। খুব জোরাজুরি সত্ত্বেও আমরা আমাদের সিদ্ধান্তে অটল, আমরা আমাদের নানা বাড়িতে ফিরবই। রাত অনেক হয়ে যাওয়াতে রাস্তাঘাটে কোন প্রকার যানবাহন তো দূরের কথা, কোন রাত জাগা পাখির দেখা পাওয়াটাও তখন ভাগ্যের ব্যাপার। শুভর বড় চাচা জানালো এক থেকে দেড় কিলোমিটার হাঁটলেই নাকি একটা বড় বাজার পড়বে, সেখানে কিছু মানুষ অবশ্যই পাওয়া যাবে, কারণ অনেক মানুষই সেখানে নানা ধরনের গান বাজনা এবং তাস খেলে সময় কাটায় গভীর রাত পর্যন্ত, এবং পেশাতেও তাদের দু একজন ভ্যান চালকও থাকতে পারে। এই কথাটি আমাদের উপলক্ষ এবং একটাকেই ভরসা বানিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে অন্ধকার গ্রামের পথ দিয়ে হাঁটতে লাগলাম। পরিবেশটা এতটাই নিরিবিলি এবং ভুতুড়ে ছিল যে আমরা একসময় বলেই ফেললাম, এই শুভ আজ রাতটা থেকে গেলেই মনে হয় ভালো হতো, আমাদের তো কোনো গুরুত্বপূর্ণ তেমন কোনো কাজও নেই যে আজ রাতেই ফিরতে হবে। শুভ কিছুটা ভয় ভয় গলা নিয়ে বলল, আরে ধুত, আমরা তো অনেকটা রাস্তায় চলে এসেছি, এখন আল্লাহ আল্লাহ করে যদি একটা ভ্যান টেন পেয়ে যাই তাহলেই ব্যাস আমরা তাড়াতাড়ি বাসে ফিরতে পারবো। এটা সেটা নিয়ে গল্প করতে করতে একসময় আমরা কিছু লোকের কণ্ঠ শুনতে পেলাম, তারা ভাওয়াইয়া গান গাচ্ছে। আমরা তখন ধরে নিলাম যে ভ্যান আমরা পেয়ে গিয়েছি, আর এখন শুধু ভাড়াটা বেশি না নিলেই হয়। আমরা দেখতে পেলাম 10-12 জন একটি দল আনমনে গান করছে এবং সঙ্গে নানা রকম কথাবার্তা তো চলছেই। আমাদেরকে দেখেই তারা বুঝে ফেলল যে আমরা বিপদে পড়েছি, আমাদেরকে তাদের ভ্যান গাড়ি দিয়ে সাহায্য করতে তারা রাজি হল। গ্রামের বাড়ি হিসেবে তার উপর এত রাত হয়ে গেছে সত্ত্বেও তারা আমাদের কাছে ভাড়াটা খুব সহনীয় পর্যায়েই চেয়েছে, যদিও সেটা দিনের ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ ছিল। আমাদের ভ্যানটি চলছে, ভ্যান চালকের সাথে আমাদের টুকটাক কথাও হচ্ছে, যেমন কি নাম, সংসারে কতজন সদস্য, সারাদিনে কত টাকা আয় করেন, এই জাতীয় অনেক কথাই বলছি। আর হঠাৎ একটা অদ্ভুত জিনিস আমরা দুজনই লক্ষ্য করলাম, রাস্তার পাশেই একটা মাঝারি আকারের ঘর, যাতে লেখা আছে নিষিদ্ধ ঘর। ব্যাপারটা আমাদের কাছে খুব অস্বাভাবিক ঠেকল। আমরা ভ্যান চালককে ঘরটির ব্যাপারে জিজ্ঞাসা করলাম, উত্তরে চালক আমাদের যা বললেন তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না, কিছুটা অপমানিতও হলাম। সে বলল, ভাইজানেরা এই ঘরটা সম্পর্কে কোনো কথা বলবেন না, ঝামেলা আছে, কোনো কাজের কথা থাকলে তা নিয়ে আলাপ করেন, এই ঘর নিয়ে কথা কেন না। আমরা চালককে খুব বেরসিক ভেবে এই ঘরটা নিয়ে মোটামুটি জোরে সরিয়ে হাসি ঠাট্টা করতে লাগলাম এবং চালকটি তার মতো করে ভ্যান চালাতে লাগলো, আমাদের সাথে তেমন কোনো কথাই বলল না। বেশ খানিকটা পর আমরা দুজনই ভ্যান চালকে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করলাম, আমরা কিছুটা ভীত হলাম। এরপর যা ঘটলো সেটা দেখার জন্য আমাদের কোনো সাহসী মানুষও আসলে প্রস্তুত থাকবে না। হঠাৎ করে খেয়াল করলাম আমাদের ভ্যান চালকের দেখতে ঠিক মহিলাদের মতো লাগছে, তার চুলগুলো মাথা থেকে কোমর পর্যন্ত এসে পৌঁছেছে। একসময় একটা ব্যাপার স্পষ্ট করলাম যে সে একজন মহিলা হয়ে গেল, আর এর মধ্যে কখন যেন গলা থেকে বের করে ফেলেছে কে সেটা আমি নিজেও ঠিক বুঝতে পারিনি। এরপর যা ঘটলো সেটা আসলে আরো বিভৎস। মহিলাটি আমাদের দিকে ঘুরে তাকালো আর আমরা বিস্ময় চোখে দেখলাম যে একটা অল্প বয়সী মেয়ে এবং এক পাশের অংশ আগুনে ঝলসে গেছে। তার চেহারাটা মোটামুটি স্বাভাবিক ছিল, কিন্তু রাস্তায় এত খারাপ হওয়ার পরেও আমরা ভ্যান থেকে লাফ দিয়ে দৌড়ে ছুটে পালালাম। আমার ভাই শুভ কোথায় ছিল তাও জানি না, এবং ছুটতে ছুটতে একসময় আমি এক জায়গায় গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম, এবং অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর যখন হুশ ফিরল এক ভদ্র মহিলা আমাকে জ্ঞান ফিরালো পানি দিয়ে, এবং এক পর্যায়ে মহিলাকে যখন সবকিছু খুলে বললাম মহিলাটি আমার ঘটনাটা শুনে পরে বিস্তারিত বলল যে ওইটা ওইখানে একটা অল্প বয়সী মেয়ে অনেক লোকের হাতে নির্যাতিত হয়েছে এবং পরবর্তীতে মেয়েটি ফাঁসি দিয়েছে, নিজের গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে এবং এরপরের থেকে ওই ঘরে কেউ ঢোকে না। পরবর্তীতে সে কোনোভাবে প্রাণে বেঁচে ফিরল এবং পরবর্তী জানা গেল তার ভাই শুভকেও এরকম আরেকজন কৃষক উদ্ধার করেছে।
শেষ গল্প,
গল্প শেষ,
আমাদের সময় শেষ, অর্থাৎ আমাদের রাত ১২টার খবর শুনতে একটা ছোট্ট বিরতি নিতে হবে। আর খুবই চমৎকার দুটো গল্প, খুব চমৎকার ছিল, অনেকে লিখে পাঠিয়েছেন শুরু থেকে এই পর্যন্ত যত এস এম এস এসছে আমি ৩২১ আমি দেখতে পাচ্ছি, সবাই লিখে বলছে খুব ভালো আপু, অসম স্টোরিজ, ধন্যবাদ। আমাদের যে দুজন লিসনার বন্ধু আমাদেরকে এই গল্প পাঠিয়েছেন, একজনের নাম হচ্ছে আদিত্য ইশরাক আর তুমি
সোহাগ,
সোহাগ কিন্তু সোহাগের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি, তিনি যে নাম্বারটি দিয়েছেন আমাদেরকে সেটা বন্ধ ছিল। তো আপনি যদি শুনে থাকেন প্লিজ একটু রেসপন্স করলে খুব ভালো হয়, আর ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, ৩২১ হচ্ছে আমাদের লিখে পাঠাবার নাম্বার, সঙ্গেই থাকবেন। এবিসি রেডিও এফএম 89.2 শুরু হয়ে গেছে রহস্যের রাত, অর্থাৎ কুয়াশার আয়োজন, আর সঙ্গে আছে মিশারমিং,
আমি অনিন্দর।
আর শুরুতেই জানিয়ে দিচ্ছি কাজের খবর, তারপরে আসল কথায় যাচ্ছি, সেটা হচ্ছে একটু আগেও বলেছিলাম আরো দুবার, যারা মিস করে গেছেন তারা আরেকবার শুনেন মন দিয়ে। আমার খুবই লাইফে একটা শখ ছিল যে আমি জীবন্ত ইলিশ মাছ দেবো, যেটা আমার কখনোই দেখা হয়নি, আর সেই শখ পূরণ করে দিয়েছে আমার এক বন্ধু, সে গিয়েছিল মাওয়াঘাট, সেখান থেকে সে আমাকে একেবারে জীবন্ত ইলিশ মাছের ইলিশ মাছ দেখিয়ে দেয়। আমি দেখে সেটা দেখতে পেয়ে বা এরকম একটা সারপ্রাইজ পেয়ে মহা খুশি, কারণ আইডিয়াটা খুবই চমৎকার ছিল। আর জানেন তো ভিডিও কলের জন্য ৩G কভারেজ ভুক্ত এলাকায় শুধু একটি ভিডিও কল এনেবল হ্যান্ডসেটে যথেষ্ট, প্রতি দর্শকের মাত্র ২০ পয়সা। আরো বিস্তারিত জানতে ভিজিট করতে হবে www.graminphone.com এই ঠিকানায়। একজন বন্ধু প্রশ্ন করেছেন, তার নামটা আগে বলছি, টাইরেন্ট ব্লাডি হেল, খুবই পচা নাম। যাই হোক, লিখেছে যে মেয়ে যদি গলায় দড়ি দিয়ে মরে থাকে তবে ভূতের মুখ ঝলসানো ছিল কেন? একটা কথা আমি বলছি, যখন কেউ কোনো গল্প বলে সেটা মনোযোগ দিয়ে শুনে তারপর সেটাতে মন্তব্য করা উচিত, নচেত নয়। তার কারণ হচ্ছে ভূতের মুখ ঝলসানো ছিল এই কারণে, কারণ শুরুতে বলা হয়েছিল যে মেয়েটিকে মুখে অ্যাসিড মারা হয়, সে রাগে দুঃখে যন্ত্রণায় অপমানে তারপর সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। হ্যাঁ, তো প্রথম দিকটা আসলটাই আপনি মিস করে গেছেন, অমনোযোগী শ্রোতা, এটুকু বলবো। এনিওয়েজ, আপনি যেহেতু লিখলেন তাই আমি ঠিক সেভাবে বললাম। এবং আমাদের যে বন্ধু লিখে পাঠিয়েছেন এই গল্পটা সোহাগ, তিনি লিখেছেন যে আমি শুনছি, তার নাম হচ্ছে আল হাদি সোহাগ, স্বামী নাপোয়ান ভাইয়া, আমি তোমাদেরকে শুনছি। যাই হোক, আমাদের কষ্টটা তাহলে সার্থক হয়েছে, তার কষ্ট সার্থক হয়েছে। এবং বাকিদের বলছি, যারা কুয়াশায় চান আপনাদের গল্প আমরা পড়ে শোনাই, অথবা আপনাদের গল্প আমরা পুরো কুয়াশার মেইন আসল যে কুয়াশার যে গল্পটা যেটা আমরা অভিনয়ের
বর্ণনা
সম্প্রচার করে থাকি সেটা দেওয়া হবে। কিন্তু তার আগে যেটা করতে হবে, মিনিমাম ১৪০ থেকে ১৬০ পাতা, অর্থাৎ 140-160 পেজেস এর মধ্যে লিখে পাঠাতে হবে আমাদেরকে। ইমেল অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি আমি, kuasha@gmail.com, অথবা ঢাকা ট্রেড সেন্টার 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর এবিসি রেডিও কারওয়ান বাজার এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো ঠিক আছে, আজকে কুয়াশার কাহিনী তাহলে আমরা শুরু করে ফেলি। আর শুরু করবার আগে জানিয়ে দিচ্ছি আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা ৩২১ যে কোনো মোবাইল থেকে, কিন্তু মেসেজ অপশনে গিয়ে অবশ্যই আগে এবিসি লিখে আপনি যেটা লিখতে চাইছেন সেটা লিখে আপনার নাম লিখে পাঠাতে হবে। আর আরজে শারমিনের ফ্যান পেজ
এবং এবিসি রেডিও ফ্যান পেজ তো আছে,
আর আরজে শারমিনের ফ্যান পেজ অবশ্যই লক্ষ্য করবেন, অনেকগুলো আছে, যেটাতে ১৭৮০০০ বা এরকম কিছু হবে, সেটাই হচ্ছে আমার একমাত্র ফ্যান পেজ, তাছাড়া একমাত্র ফ্যান পেজ এবং বাকিগুলো সব ফেক। ইমেল অ্যাড্রেস একটু আগে জানিয়ে দিয়েছি, আবারও গল্প শোনানো শেষ হয়ে গেলে আবারও বলবো। তো সঙ্গেই থাকবেন আর উপভোগ করুন আজকের কুয়াশা গল্প। জাহিদ সুমনার মিলু আজ খুলনা যাচ্ছে, টার্গেট সুন্দরবন হিরন পয়েন্টে কতদিন কাটিয়ে আসা, সাথে অবশ্য জোর করে মোটি আর নেকুও হাজির, এই দুইটা একেবারে চীনে যোগ মাত্রা, ক্যাম্পাসে এরা পঞ্চপাণ্ডব নামেই পরিচিত। আবার এটা ভেবে বসবেন না যে পঞ্চপাণ্ডবের সবাই বেশ মাসলম্যান কুস্তিগির টাইপের। মিলু আর সুমনকে তালপাতা সেপাই বললে ভুল হবে না, জাহিদ একটু স্বাস্থ্যবান বটে, তবে কুস্তি টুস্তি থেকে দশ হাত দূরে। ছোটবেলায় WWF রেসলিং পর্যন্ত দেখত না। মোটিয়ার নেকু অ্যাক্সিডেন্টলি তরুণী, তবে দুজনের কেউই ঠিকঠাক অবস্থায় তরুণী নয়। মোটি নামেই বুঝতে পারছেন আসলেই সে মোটা সোটা আর পঞ্চপাণ্ডবের অংশীদার হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি। আর সেটা যদি কেউ থেকে থাকে তো সে ওয়ান অ্যান্ড অনলি মোটি। ওর দশাশয় ঘুষির ভয়ে ক্যাম্পাসের সুন্দরী সুন্দরী ললনারা সুমন, জাহিদ বা মিলুর দিকে চোখ তুলে পর্যন্ত তাকাতে পারে না। মোটির এমন আচরণের জন্য অবশ্য মিলু, জাহিদ এবং সুমন তাদের যৌবনকালের ফিউচার নিয়ে বেশ শঙ্কিত। বাকি থাকলো নেকু। ওর আসল নামটা মোটেও নেকু নয়, ওর ন্যাকা ন্যাকা কথার জন্য ওর এই নামকরণ। পৃথিবীর কোনো জায়গায়, বিশেষ করে বাংলাদেশের মতো এমন গরিব দেশে জন্মালে এমনিতে মানুষ অনেক কিছু শিখে যায়। ওর জন্মানোতে কি যে ডিফেক্ট ছিল তা এখন পর্যন্ত বাকি চার পাণ্ডব উদ্ধার করতে পারিনি। এখন প্রশ্ন হল, ও কেন পঞ্চপাণ্ডবে? এর উত্তর কি আর বলব, এক বস্তা চালে যেমন দু চারটা কাকড় থাকে তেমনি নেকুও পঞ্চপাণ্ডবে একটি কাকড় প্রজাতির। আগে এই নিয়ে অনেক দুঃখ ছিল বাকি চার পাণ্ডবের, তারপর তারা দীর্ঘশ্বাস ছেড়ে ধরেই নিয়েছে। সুমন যদি পাণ্ডে হয় তবে নেকু কেন পাণ্ডবে জায়গা পাবে না? এই হল পঞ্চপাণ্ডবের সংক্ষিপ্ত পরিচিতি। কথা হচ্ছিল খুলনা যাওয়া নিয়ে। আজ সন্ধ্যা সাতটায় ওদের ট্রেন চিত্রা এক্সপ্রেস ছাড়বে, পৌঁছবে কাল ভোর 5:30 নাগাদ। মোটি আর নেকু আগেই চলে এসেছে, এমনিতে ওদেরকে কেউ সাথে নিতে যাচ্ছিল না। আর তার উপর যদি লেট করে তো আর খুলনা যেতে হবে না। কাজে বিপদের পাল্লা ভারী না করে ওরা আগে ভাগে হাজির। সময় এখন 7:05 বাকি। মোটি আর নেকুর টেনশন শুরু হয়ে গেল, ওরা আবার ব্লাফ দিল না তো?
আই মোটি শোন, ওরা আসবে তো না, নাকি সকালের ট্রেনে চলে গেছে?
গাধার মতো কথা বলিস না তো, আমাদের দুজনকে ছেড়ে গেলে একেবারে ছিঁড়ে খাবো ওদের। আমাকে চেনে না,
এভাবে নেকড়ের মতো করবি না তো, আমি আফ্রেড, ইউ নো। বাসায় কত মিথ্যা বলে ম্যানেজ করলাম, আর এখন যদি বাসায় ফিরতে হয়?
বাসায় ফেরার কথা আসছে কেন?
ওরা না এলে আমরা যাব, এটা কিন্তু ফানি থিং না। জায়গাটা সুন্দরবন, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট মোটি।
এত যখন ভয় তাহলে আসলি কেন? ওরা এলে আসবে, না এলে না আসবে, আমরা যাব।
থ্যাংকস গড, ওই তো ওরা, আয় না, এমন বকা দেব।
মিলু, জাহিদা, সুমন খানিকটা দৌড়িয়েই ট্রেনে উঠল। ওঠার সাথে সাথে মোটি তুমুল ঝগড়া বাঁধিয়ে দিল, ওরা এত লেট করে কেন এলো এই নিয়ে। হাতাহাতি হতে গিয়েও হল না মিলুর কল্যাণে, নইলে আজ সুমন আর জাহিদকে এক হাত দেখিয়ে দিত মোটি। মিলুটা যা একটা পিস না, নোবেল প্রাইজের ব্যাপারে মোটির একটু লবিং থাকলে ও মিলুর জন্য একটা শান্তিতে নোবেল প্রাইজের ব্যবস্থা করত। মোটিকেও সবসময় যেভাবে ন্যায্য দাবি আদায়ের বাগড়া বাঁধায় তাতেও নোবেল প্রাইজই পাওয়া উচিত। রাগে গজ গজ করতে করতে মোটি গিয়ে বসল জানালার পাশের সিটে, বাকি সবাইও বসে পড়ল। সমস্যা হল নেককে নিয়ে, ওর সিট পড়েছে ওদের থেকে একটু দূরে ও পাশের সিঙ্গল সিটে। ওই বিষয়টা কারো মাথাতেই আসেনি, ওরা ভেবেছিল একসাথেই সিট হবে, কিন্তু ওদের সাথে সিটটাতে বসেছেন একজন বেশ বয়স্ক লোক। তাকে সিট থেকে উঠে গিয়ে নেকুর সিটে বসতে বলাটা একটু বেয়াদবিই হয়ে যায়। নেকুর দিকে তাকানো যাচ্ছে না, প্রায় কেঁদে ফেলবে এমন অবস্থা। এইসব সংকটপূর্ণ অবস্থায় ওরা বুঝতে পারল যতই ঝগড়া করুক ওরা পঞ্চপাণ্ডব আসলে হরিহর আত্মা। কি করা যায় ভেবে শেষে মিলুই ওর সিটে নেকুকে বসতে বলে সে ওই সিটে বসার জন্য উঠল। মিলুর এই মহানুভবতায় মোটির চোখে পানি চলে এলো। না, মিলুকে নোবেল প্রাইজ দেওয়াটা ঠিক হবে না। এমন সময় পাশের বয়স্ক ভদ্রলোকটি বললেন,
হ্যালো ইয়াং ম্যান, সিট হিয়ার।
না না আঙ্কেল, আপনি বসুন, আমি এখানেই ঠিক আছি।
নো ম্যান, সিট হিয়ার, আমার কোনো প্রবলেম হবে না, তোমরা বন্ধুরা এসে একসাথে বসো না।
থ্যাংকস আঙ্কেল।
আচ্ছা কোথায় যাবে তোমরা? তুমি করে বলছি, আই হোপ মাইন্ড করছো না, তাই তো?
আরে না আঙ্কেল, কোনো সমস্যা নেই, আমরা হিরোইন পয়েন্ট যাবো, সুন্দরবন।
তার মানে খুলনা নেমে তারপর আবার তোমাদেরকে মংলা যেতে হবে।
আপনি কোথায় যাবেন আঙ্কেল?
আমি খুলনাতেই যাব, আমার মেয়ের বাড়ি ওখানে। আরে তোমাদের সাথে তো এখনো পরিচিতই হলাম না।
ও তাই? আঙ্কেল আমি হচ্ছি সুমন, ও হচ্ছে জাহিদ, আর ও হচ্ছে নিকিতা।
হ্যাঁ আমি মিলু, ও অনি, আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আঙ্কেল।
ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আমি শরীফুল ইসলাম, এক্স ডিটেকটিভ। ক্রাইম ব্রাঞ্চ।
ও মাই গড, আপনি ডিটেকটিভ ছিলেন?
ইয়েস মাই ডিয়ার, ছিলাম।
প্রফেশনটা বেশ থ্রিলিং ব্যাপার আছে, তাই না আঙ্কেল?
সে তো বটেই, চরম।
তুই কি শুরু করেছিস বলতো? বুড়োটার সাথে এমন ভাব জমাচ্ছিস যেন নানির পেটের ভাই।
কেন? ভদ্রলোকটাকে বেশ মাই ডিয়ার বলেই তো কথা বলছি, তোর কথা বলতে ভালো না লাগলে বলিস না।
আমার এত আদি খেতে নেই।
মোটিটা এমনই, সবাই যখন কোনো কিছুতে বেশ ইন্টারেস্টেড তখন দেখা যাবে ও গাই করছে না, সবাই সেই বয়স্ক এক্স ডিটেকটিভ ভদ্রলোকের সাথে জমিয়ে আড্ডা মারছে। মোটিকে কেউ পাত্তা দিচ্ছে না বলে ও একটা থ্রিলার নিয়ে বসল। অন্যদিকে ভদ্রলোক শরীফুল ইসলামের বেশ পছন্দ হয়েছে এই ছেলেমেয়েদের। এদের ভেতরে তারুণ্য বিষয়টা অনেক প্রবল, এইসব ইয়াংলাদের কাছাকাছি থাকলেও বয়সটা অনেকখানি কমে যায়। গল্প করতে করতেই শরীফুল ইসলাম সবাইকে চা খাওয়ায়।
আমাদের সমাজে তোমাদের মতো ছিল না, তোমরা আমাদের থেকে অনেক এগিয়ে গেছো।
কোন দিক থেকে এগিয়ে থাকার কথা বলছেন আঙ্কেল?
এই যে দেখো, তোমরা বন্ধুরা মিলে চাইলেই ঘুরে আসতে পারছো ঢাকা থেকে অনেক দূরে, খুলনা, এই সুন্দরবনে। আমাদের সময় আমাদের পরিবার তো এটা একদমই সাপোর্ট করতো না।
সাপোর্ট আর পাচ্ছি কই আঙ্কেল? বাসায় মিথ্যা কথা বলে এসেছি, মোটির বাসায় থাকবো 3 দিন এইটা বলে এসেছি।
মোটিকে?
অনেকে আমরা আদর করে মোটি বলি।
কেন, ও মোটা বলে?
হ্যাঁ, আর ও খুব মারকুটে।
এই কবে তোর আমাকে মারকুটে বলবি না? কবে মেরেছি তোদের আগামি?
আরে রাগ করো না অনেক, ওরা তোমাকে মারকুটে বলেছে এজন্য তোমার প্রাউড ফিল করা উচিত।
কেন?
আরে কটা মেয়ে তোমার মতো হতে পারে? তোমার জায়গায় একটা ছেলে হলে কিন্তু ওরা তোমাকে মারকুটে বলতো না। তোমাকে বলেছে কারণ তাদের কাছে যা অ্যাজ ইউজুয়াল তুমি তা নও।
ওকে তো আমরা সবাই ভয় পাই, এত রাগি না ও।
দ্যাটস গুড, আমাদের দেশে মেয়েরা যেভাবে বড় হয় কোন অনুভূতিটাও তো তারা ঠিকমতো প্রকাশ করতে পারে না। অনেক সেই টিপিক্যাল সমাজ ব্যবস্থার বাইরে নিজেকে এস্টাবলিশ করেছে বন্ধু হিসাবে, এটাকে তোমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত।
করি তো, ওর ভয়ে কোনো মেয়ে আমাদের সাথে প্রেম করার জন্য ভিড়তে পর্যন্ত পারে না।
দেখ, তোর আমাকে কেউ দেখতে পারিস না বলে এসব কথা বলিস। যারা এ পর্যন্ত তোদের পছন্দ করেছে এরা সব কটা ইম্যাচুর ন্যাকা ন্যাকা মেয়ে, এদের সাথে তোদের প্রেমের সম্পর্ক ভাবতেই তো আমার বিরক্ত লাগে।
ও, তার মানে তুই ন্যাকা মেয়ে পছন্দ করিস না, তাহলে নিক্কু তোর প্রিয় বন্ধু হলো কিভাবে?
নিক্কুর বিষয়টা আলাদা, ও অনেক ভালো একটা মেয়ে, আর ওর ন্যাকা মেয়ে আমার অভ্যেস হয়ে গেছে।
এই এই নিক্কুকে, নিকিতা?
হ্যাঁ, দেখুন না আঙ্কেল, ওরা সবাই আমাকে নিক্কু বলে ডাকে।
তুই তো ন্যাকামি ছাড় আর বলবো না।
আচ্ছা আচ্ছা, এই অনি তুমি কি পড়ছো?
চিরার আঙ্কেল, শুনিলে কাকাবাবু সমগ্র।
মোটি, বইটা তোর না আমাকে দেওয়ার কথা ছিল গত সপ্তাহে?
আমিও চেয়েছিলাম, দেব বলেছিস।
সিরিয়ালে কিন্তু আমিও আছি।
আর তোদের সবার আগে আমি আছি, কারণ বইটা কেনার সময় আমি সিরিয়াল দিয়েছি।
গুড, তোমরা যে থ্রিল অ্যাডভেঞ্চার পছন্দ করো এটা আগেই আমি বুঝতে পেরেছি।
কি করে?
নইলে তোমরা সব বন্ধুরা মিলে বাসায় ফাঁকি দিয়ে সুন্দরবন বেড়াতে যাও।
ওহ নো আঙ্কেল!
আরে থামো থামো থামো, তবে একটা ব্যাপার কি জানো, রিয়েল লাইফের থ্রিলটা অন্যরকম।
কিরকম আঙ্কেল?
বই পড়ে থ্রিলারের মজা নেওয়াটা অবশ্যই মজার, তার থেকে আরো বেশি মজার থ্রিলারের মধ্যে থেকেই নিজেই রহস্য উদ্ঘাটন করা।
আঙ্কেল, আপনি তো ক্রাইম ব্রাঞ্চের ডিটেকটিভ ছিলেন, আপনার এমন কোনো ঘটনা নেই যেটা অনেক চার্মিং, থ্রিলিং?
অবশ্যই আছে, একটা কেস এমন যে আমার লাইফটাই তো উল্টোপাল্টা করে দিল।
কিভাবে
সেটা পরে বলছি, আগে চলো তো সবাই রাতের খাবারটা খেয়ে আসি, তারপর জমিয়ে গল্প করবো তোমাদের সাথে।
ও গড, রাত 9টা বাজে, টের তো পাইনি, এই জন্য তো ভাবছি Why I'm so hungry.
সবাই মিলে হই চই করে ট্রেনের ক্যান্টিনে গিয়ে কাটলেট আর নুডলস খেল। শরীফুল সাহেব অবশ্য একটা স্যান্ডউইচ খেলেন শুধু। মোটির এখন বেশ ভালো লাগছে ভদ্রলোককে। শুরুতে ভদ্রলোককে নেগেটিভলি নেওয়ার কারণে বেশ খারাপই লাগছে এখনো, কত বয়স হবে লোকটা? 60-এর কাছাকাছি তো হবেই। এই বয়সে কি প্রাণবন্ত ব্যক্তি, আর কি স্মার্ট! চিন্তা ভাবনা কত চমৎকার! সে ভাবল জার্নিটা বেশ ভালোই যাবে ওদের। খাওয়া দাওয়া শেষে আবার সবাই নিজেদের কম্পার্টমেন্টে ফিরে এলো। নেকু ব্যাগে করে দুটো কম্বল এনেছে, সেটাই ভাগাভাগি করে গায়ে নিয়ে শরীফ ইসলামের গল্প শুনতে বসল ওরা। গল্প না, এক সত্যিকারের ভয়াবহ চাঞ্চল্যকর কেসের ঘটনা। বেশ পুরনো দিনের ঘটনা, তখন সবে মাত্র দেশ স্বাধীন হয়েছে, 1972 সাল। ঢাকার আজিমপুর কবরস্থানে রিপেয়ারিং এর কাজ চলছে। আজিমপুর রোডের কাছে যে স্টাফ কোয়ার্টার আছে সেখানে একটা বড় মাঠ ছিল, সেই মাঠে স্কুল ও কলেজের ছেলেমেয়েরা খেলত। তখন কবরস্থানটা ঠিক এত বড় ছিল না, পাশেই ছিল দিঘি পার। আসলে সেখানে ছিল একটা বিরাট পুকুর, তখনকার দিনে সবাই বলত পুষ্করিণী। ওই পুষ্করিণীর নাম ছিল দিঘি। ওই দিঘিটা যখন বুঝিয়ে ফেলে কবরস্থানটা বাড়ানো হচ্ছিল, বাকি তিন পাশের জায়গা দিঘির পাড় বা দিঘির পাড়া নামে পরিচিত ছিল। ওই এলাকাটাতে সেই সময় খুব ভদ্রস্থ লোকের বাস ছিল না, যারা থাকত তারা সবাই প্রায় নিম্ন শ্রেণীর ম্যাথর, ঝাড়ুদার আর চোর বদমাশ টাইপের লোক। ওই পুকুরটা অনেক গভীর ছিল, কাজেই পানি সরিয়ে ফেলাটা একটু কষ্টকরই ছিল। সচরাচর ওই এলাকায় যারা বাস করত তারা ছাড়া ওই পুকুর অন্য কেউ ব্যবহার করত না। পুকুরটা বন্ধ করে দেয়া হবে বলে প্রথমে তাদের একটা কুয়ো করে দিয়েছিল সরকার। একদিন খুব সকালবেলা খবর এলো যে ওই পুকুরের মধ্যে একটি মানুষের মাথা দেখা গেছে। এই খবর পেয়ে শরীফুল সাহেব দেরি না করে সেখানে গেলেন, তার সাথে গেলেন কনস্টেবল রমজান মিয়া। গিয়ে দেখলেন পুকুরের মাঝ বরাবর একটি ভাসমান গাছের ডালের সাথে আটকে ভেসে আছে লাশটির মাথা, আর মাথার চারপাশে অনেক লম্বা একরাশ চুল ভাসছে। শরীফুল সাহেব কখনো কোনো মেয়ের এত লম্বা চুল দেখেননি, আর লম্বা চুল ভাসিয়ে কোনো মেয়ের সুন্দর মুখ পানিতে ভাসলে যে এত সুন্দর লাগে সেটাও তার জানা ছিল না।
উঠানো দরকার তো, ব্যবস্থা করো। আশেপাশে কোনো ডোম টোম থাকলে নামতে বলো।
কেউ তো নামতে চাচ্ছে না স্যার।
কেন?
লাশটা প্রথমে দেখিস এক মুরুব্বি কবর পাহারা দেয়, সে ভয়ে ভূত ভূত করে চিল্লাইছে সাত সকালে। মানুষ ভূতি বড় ভয় পায় স্যার।
আরে দিনের আলোয় ভূত আসবে কোথা থেকে? এই পাড়ায় কতজন ডোম আছে তুমি তাদেরকে ডাকো, আমি কথা বলবো।
আচ্ছা স্যার, যাচ্ছি স্যার। আমি
ডোমদের সাথে কথা বলে শরীফুল সাহেব ডেড বডি উপরে ওঠানোর ব্যবস্থা করলেন, আর ওঠানোর পর যা দেখলেন এক ভয়াবহ দৃশ্য। মাথাটার সাথে কোনো দেহ নেই, কোনো এক তীক্ষ্ণ অস্ত্র দিয়ে গলার কাছে কেটে মাথাটি দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন দেখে স্পষ্ট বোঝা যায় যে মেয়েটির নাক মুখে এমন ভাবে আঘাত করা হয়েছে যে মেয়েটির মুখ দেখে আলাদা করে বোঝাই যাবে না যেটি কার মাথা আর মেয়েটিই বা কে। কিন্তু একটা কথা শরীফুল ইসলাম স্পষ্ট বুঝতে পারছিলেন, যে মেয়েটি বেশ সম্ভ্রান্ত ঘরের অসম্ভব রূপবতী একটি মেয়ে, আর তার চুল এত ঘন কালো আর লম্বা যে শরীফুল সাহেবের কল্পনা করতেই গা শিরশিরে উঠল। মেয়েটি কতখানি অপরূপা ছিল!
আমি সেই দেহবিহীন মেয়েটার প্রেমে পড়ে গেলাম।
হোয়াট? একটা ডেড বডির প্রেমে? ডেড বডিও তো না, ডেড হেড বলা যেতে পারে।
আপনার মাথা ঠিক ছিল তো, ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে তাই না?
সেটাই স্বাভাবিক না?
আপনি কন্টিনিউ করুন।
আমার ভীষণ ভয় লাগছে, কি হরিবল একটা ব্যাপার। কান্ট ইমাজিন, আমি এসব ভীষণ ভয় পাই, এই জন্য তো আমি এপিসোডটা কোয়াশা পর্যন্ত শুনি না একা।
এই নে কই, তুই কি এখানে একা নাকি?
তা না, জাহিদ তুই আমার হাতটা ধরে থাক না। জাহিদ, জাহিদ প্লিজ।
আচ্ছা তোমরা কি ভয় পাচ্ছ? আমি গল্পটা কি এখানে স্টপ করব?
না 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 না।
মেয়েটির মাথা পুকুরের ভেতরে পাওয়ায় যে কেউ সহজে অনুমান করবে যে পুকুরের ভেতরে মেয়েটির দেহও পাওয়া যেতে পারে। শরীফুল ইসলামেরও তেমন মনে হয়েছিল, তিনি কয়েকজন জেলেকে বড় জাল সহ নামিয়ে দিলেন পুকুরে। পুকুরটি অনেক পুরাতন, আর এর ভিতরে কাদাও অনেক বেশি ছিল। আর পুকুরটা তৈরি হওয়ার পর থেকে এর কাদাও কখনো তোলা হয়নি সেটাই এলাকাবাসী জানাল। জেলেরা জাল ফেলে তাদের সাধ্যমতো খুঁজল, কিন্তু মেয়েটির দেহ কোথাও খুঁজে পাওয়া গেল। অদ্ভুত একটা বিষয়। শুরুটা হয়েছিল উচ্ছল ইউনিভার্সিটিতে পড়া ছেলে মেয়ে তারা ঘুরতে যাচ্ছে হিরন পয়েন্টে সুন্দরবনে। সেখানে তাদের ট্রেনে দেখা হলো একজন এক্স ডিটেকটিভ অফিসারের সঙ্গে, হ্যাঁ, এবং তার কাছে তারা একটা খুব রোমহর্ষক গল্প শুনছে। এবং বহু আগের ঘটনা, স্বাধীনতার ঠিক পরপর, আজিমপুর 72 সালের ঘটনা। একটা মাথা পাওয়া গেছে, একটা দিঘি ছিল, সেখানে দিঘি ঠিক না, পুকুর, অনেক বড় পুকুর, সেটার নাম ছিল আসলে দিঘি, দিঘির পার সেই জায়গাটা মাথা পাওয়া গেছে। এবং মানে একটা আশ্চর্যজনক ব্যাপার, খুব লম্বা চুল, চুলটাই, চুলটা দিয়েই সেইটাকে মেয়েটাকে মানে লোকটা মনে আছে, আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। আর দেহটা তাহলে কোথায় গেল? আমরা একটা ছোট্ট বিরতি নেব, তারপরে ফিরে আসছি আমরা, তারপর দেখবো যে আসলে তার বডিটা কোথাও পরে পাওয়া গিয়েছিল কিনা, আসলে মেয়েটি কে ছিল, কোথেকে এলো, কেনই এমন একটা নৃশংস ঘটনা ঘটেছিল মেয়েটা, নিশ্চয়ই এটার একটা কারণ আছে। পুরো কাহিনী আমরা শুনবো, কিন্তু একটু পর ছোট্ট একটা বিরতি, তারপর ফিরে আসছি শারমিন এবং অনিন্দ কুয়াশায়। আর শুনছেন এবিসি রেডিও 89.2। আমাদের দেখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 111 রাজেশ শারমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিওর ফ্যান পেজ। আর একবার স্বাগত জানাচ্ছি কুয়াশা। আমি জানি খুব বিরক্ত হচ্ছে সবাই আমার গলাটা শুনে, আবার তা আমার মনে এখন লাইভ অন এয়ারে না শুনে আমরা আবার আমার গলাটা আমার মনে আমার বর্ণনাতেই শুনে আমরা বাকি অংশে চলে যাচ্ছি। বন্ধুরা সঙ্গেই থাকবেন, আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 111। পরদিন ঢাকার সব দৈনিকের হেডলাইনে এই ঘটনা বেশ ফলাও করে ছাপা হল। কিন্তু মুশকিল হল মেয়েটির ক্ষতবিক্ষত মুখ আর মাথা দেখে কারো সাধ্য নেই যে বুঝতে পারবে এটা কার মাথা। একটা জিনিসে আইডেন্টিফাই করা যাবে, তা হল লাশ শনাক্ত করার একটাই উপায়, আর সেটা ছিল মেয়েটির খোলা লম্বা চুল। এমন লম্বা চুল সাধারণত কারো দেখা যায় না। থানা থেকে সিদ্ধান্ত নেওয়া হল শহরের প্রতিটি থানায় মেয়েটির চুলের বর্ণনা সহ একটি হারানো বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হবে। এতে অন্তত মেয়েটির পরিচয় সম্পর্কে জানার একটা সুযোগ তৈরি হবে। এরপর প্রায় ঘন্টা খানেকের মধ্যেই মেয়েটির চুলের বর্ণনা সহ একটি ফ্যাক্স সব থানায় পাঠানোর ব্যবস্থা করা হল। আর সাথে সাথে এও জানানো হল প্রতিটি থানার আন্ডারে এলাকাগুলোতে যেন মাইকিং করে মেয়েটির চুলের বর্ণনা করে খোঁজ করা হয়। ঢাকার সব এলাকার প্রতিটি মানুষ যেন এই মেয়েটির কথা জানতে পারে।
ভাই সব একটি ঘন কালো দীর্ঘকেশী সুন্দরী নারীর খোঁজ পাওয়া যাইতেছে না। আপনারা যদি এমন ঘন কালো দীর্ঘকেশী সুন্দরী জায়া ভগ্নী বা কন্যা হারাইয়া গিয়া থাকে, অতি সত্বর আপনার নিকটস্থ থানায় যোগাযোগ করিবার জন্য অনুরোধ জানানো যাইতেছে। ভাই সব
এই সংবাদ প্রচারের দিন কোন মেয়ে হারানোর খোঁজ পাওয়া গেল, কিন্তু তারপর তিনটি এবং আরো একদিন পরে আরো দুটি মেয়ে হারানোর খবর পাওয়া গেল। এই পাঁচটি মেয়ে নিরুদ্দেশ হবার খবর যারা দিয়েছিল, প্রথমে তাদেরকে মর্গে নিয়ে সে লম্বা চুলের মেয়ের মাথা দেখানো হল, কিন্তু কেউই চিনতে পারল না। একটা বিষয় শুধু স্পষ্ট হল যে এদেরও মেয়ে হারিয়ে গেছে, কাজেই তাদের মেয়েদের খোঁজের জন্য থানায় জিডি করানো হল। এরপর আরো তিন দিন কেটে গেল, মেয়েটি কে তার খোঁজ বা তার বডির খোঁজ কোথাও পাওয়া গেল না। কিন্তু সেদিন রাতে 10:11 দিকে থানায় আজিমপুর গোরস্থানের বৃদ্ধ পাহারাদার হাজির, মদে চুর হয়ে বেহেড মাতাল অবস্থায়। শরীফুল ইসলাম তখন থানা থেকে বেরোচ্ছিলেন।
আমি তার দেখছি স্যার।
কাকে দেখছো?
ওই যে মাইয়াডা সেই দিন পুষ্করিতে যার মাথা উড়াইলেন, ওই মাইয়াডা দেখলাম স্যার।
কি সব আজে বাজে বকছো
স্যার? এসব আজে বাজে না, আমি সত্যি দেখছি স্যার।
তুমি ঠিকঠাক দেখেছো? এটা আমাকে বিশ্বাস করতে হবে।
হ্যাঁ স্যার, স্যার বিশ্বাস করানো লাগবো, আমি সত্যি দেখছি, মাথা নাই, খালি বডিটা খাই আছে স্যার।
কোথায় দেখলে?
গরু স্যারের দেয়ালের উপর বসে আছে গো স্যার।
মাথা নাই তুমি বুঝলে কি করে সে মেয়ে?
সেই মাইয়া হুজুর, নাইলে মাথা থাকবো না কেন স্যার? আমার বাজন স্যার, আমার
করিম, তুমি এখন যাও, কাল সকালে এসো, সব শুনবো, যাও।
শরীফুল সাহেব করিম পাহারাদারের কথায় পাত্তা দিলেন না, একজন পার মাতালের কথা এত পাত্তা দেওয়ার প্রয়োজনও বোধ করলেন না। রাতে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলেন। ভোরবেলা ঘুম ভাঙে কনস্টেবল রমজানের ফোন পেয়ে। রমজান জানায় সকালবেলা দিঘি পাড়ের কিছু লোক এসে জানিয়েছে যে পুকুরের মাঝখানে একটা কিছু ভাসছে, কিন্তু জিনিসটা কি তারা কেউ এখনো জানে না। যত তাড়াতাড়ি পারা যায় রেডি হয়ে বাসা থেকে সরাসরি শরীফুল চলে গেলেন আজিমপুরের সেই পুকুরের ধারে। শরীফুল ইসলামের সন্দেহ হল, পুকুরে মেয়েটার বডি ভাসছে না তো? কিংবা এমনও তো হতে পারে আরো যারা নিখোঁজ তাদের কারো ডেড বডি। এখন মনে হচ্ছে গতকাল রাতে করিমের কথা পাত্তা না দেওয়াটা ঠিক হয়নি। হয়তো খুনিরা লাশটা ফেলবার সময় গোরস্থানের পাশ দিয়ে নিতে গিয়ে করিম দেখে ফেলেছিল। সরল সোজা মূর্খ মানুষ বলে সেটাকে ভূত বলে ভয় পেয়েছে। শরীফুল ইসলাম সেই পুকুরের ধারে যাওয়া মাত্র শত শত লোক এসে সে পুকুর ঘিরে দাঁড়িয়ে দেখতে লাগল। এই অবস্থা দেখে শরীফুল ওখানকার লোকদের বললেন,
আপনাদের মধ্যে সাহসী কেউ আছেন যে সাঁতার দিয়ে ওইখানে গিয়ে দেখে আসতে পারবেন জিনিসটা কি?
দুজন যুবক ছেলে শরীফুলের কথা শুনে পানিতে লাফ দিয়ে সাঁতার কেটে প্রায় মাঝখান পর্যন্ত গিয়েও আবার ফেরত এল। ফিরে এসে জানালো সেখানে প্রচন্ড দুর্গন্ধ বলে ওরা কাছেই যেতে পারেনি। তারপর শরীফুল ডুবুরি ডাকার জন্য রমজানকে পাঠাল। কিছুক্ষণ পর ডুবুরি এসে পানিতে নামল। ওরা যখন মাঝখানে পৌঁছল তখন শরীফুল ওদের উদ্দেশ্যে চিৎকার করে বলল,
কি দেখলেন, কি ওটা?
স্যার, একটা মেয়ের ডেড বডি, তবে মাথা নাই স্যার।
নিয়ে এসো আর ভালো করে দেখো আরো কিছু আছে কিনা।
না স্যার, একটাই, তবে লাশটা দড়ি দিয়ে বাঁধা।
আচ্ছা আচ্ছা, নিয়ে এসো।
জি স্যার, আসতেছি।
শরীফুলের কথা শুনে ডুবুরিটা অনেক কষ্টে পানি থেকে লাশটা উঠিয়ে ডাঙায় এনে রাখল। সন্দেহ নেই এটা সেই মেয়েরই লাশ, মাথা নাই। শরীফুল আরো দেখলেন মেয়েটির লাশ তিনটি বড় পানি ভর্তি কলসির সাথে দড়ি দিয়ে বাঁধা। তার মানে লাশটা ভেসে উঠুক এটা খুনিরা চায় না। কয়েকদিন আগের পচে গলে যাওয়া লাশ ডুবুরিরা পানির থেকে তোলার জন্য মেয়েটি ডেড বডির যেখানে ধরেছে সেখান থেকে মাংস গলে খুলে পড়েছে, আর সেখান থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে যে আশেপাশের শত শত লোক মুহূর্তে নাক চেপে সেখান থেকে দূরে সরে যাচ্ছে। শরীফুল তাড়াতাড়ি করে লাশটা মর্গে পাঠানোর ব্যবস্থা করতে বলে থানায় চলে এলেন। এরপর প্রায় সপ্তাহখানেক পরে এক ছুটির দিনে শরীফুল ইসলাম গেলেন নিউ মার্কেটে, উদ্দেশ্য কিছু টুকিটাকি কেনা আর একজন পরিচিত হিন্দু বন্ধুর সাথে দেখা করা। ওর নাম দীনেশ। শুধু বন্ধু বললে ভুল হবে, বিশেষ বন্ধুই বলা ভালো। চাকরিতে ঢোকার আগে মাঝে মধ্যেই শরীফুল দীনেশের দোকানে গিয়ে বসে কেনাবেচা দেখত আর আড্ডা দিয়ে দুই এক ঘন্টা কাটাত। অনেক দিন সে বন্ধুর সাথে দেখা হয় না। শরীফুল যখন নিউ মার্কেটে দীনেশের দোকানে গেল তখন বেলা প্রায় শেষ। দীনেশের দোকানে চা আর আড্ডা চলছে, এমন সময় দোকান থেকে রাস্তার ঠিক উল্টো দিকে একটা দোতলা বাড়ির ছাদের দিকে শরীফুলের চোখ আটকে গেল। শরীফুল দেখলেন ছাদে দুজন নারী হাঁটছে, একজনকে বেশ বয়স্ক মনে হল, বয়স প্রায় 55 হবে, আরেকজনের বয়স অনেক কম, বড় জোর 16-17 হবে। আশ্চর্যের বিষয় হচ্ছে দুজনেরই দীর্ঘ লম্বা চুল। সেই দীর্ঘ চুলের মেয়ের লাশের পরিচয় খোঁজে শরীফুল এ কদিন হন্যে হয়ে ঘুরেছে। সেই মেয়ের চুল আর এদের চুল প্রায় সমান, আর দেখতেও কিছুটা একই রকম। এই সিমিলারিটি খুঁজে পাওয়ার পর থেকে শরীফুল উসখুস করতে লাগল, এই দুই নারীর সাথে ওই মেয়েটার কোনো যোগসূত্র নেই তো।
আচ্ছা দীনেশ, ওই দুজন মহিলা কে, ওদের চিনিস?
কেন চিনব না, আমরা এখানে সেই দাদার আমল থেকে ব্যবসা করি, ওরা আমাদের রেগুলার কাস্টমার।
আগে তো দেখিনি।
কি বলিস, তুই আগেও যখন রেগুলার আসতিস তখনও ওরা এই বাসায় থাকতো, ছাদে হাঁটতো, তুই সত্যি আগে দেখিসনি?
আরে দেখলে কি আবার জিজ্ঞাসা করতাম?
তা আজ হঠাৎ দেখলি কেন? বুঝেছিস নাকি?
আরে না, চুল দেখে অবাক হলাম আর কি।
এরকম চুল আগে কখনো দেখিসনি?
জীবিত কাউকে দেখিনি।
মানে?
না কিছু না। ওদের চিনিস তুই?
চিনব না কেন, ওই বাড়িটা নিচতলায় আমাদের গোডাউন, ওরা দোতলায় থাকে।
ওদের সাথে তোর আলাপ আছে?
আলাপ থাকবে না কেন, আলাপ আছে আন্তরিকতাও আছে।
আচ্ছা ওদের সম্পর্কে একটু বলতো, ওরা কারা, কি করে, ডিটেল।
কি ব্যাপার, বিয়ের সম্বন্ধ নাকি? লাভ নেই, যাতে মিলবে না, ওরা হিন্দু।
আরে না, এই বাড়িতে ওরা কতদিন হলো আছে?
অনেকদিন, ছোটবেলা থেকেই তো দেখে আসছি, তা প্রায় 20 বছর তো হবে।
পেশা কি ওদের?
বন্ধু, তোর মতলব তো ভালো ঠেকছে না।
আর খারাপের কি আছে, আমি যে পুলিশ তুই এটা ভুলে যাচ্ছিস? একটা কেসের জন্য জানতে চাচ্ছি, বল বল।
ওরা হাফ বেশ্যা, দেহ ব্যবসা করে, উপর উপরে গৃহস্থের ভাব ধরে থাকে বটে, তলে তলে অন্য কাম চলে।
ও, কজন থাকে ওই বাড়িতে?
একজন পুরুষ, বেশ বয়স্ক, 2 দিন পরেই শ্মশানে যাবে। আর ওই যে বয়স্ক মহিলা, উনি নাকি ওই বুড়োর বউ, তবে আমার তা মনে হয় না। ওই বুড়োর সামনেই অন্য পুরুষের সাথে ঢলাঢুলি করতে দেখেছি।
আরেকজন মেয়ে, ওটা কি?
ওই মহিলার মেয়ে।
কবন ওরা জানিস?
দুজনকে তো আমি দেখেছি, আসলে কজন জানি।
আরেকজন কি এই বাড়িতেই থাকে?
যেটাকে দেখছিস সে এখানেই থাকে ওর মার সাথে। আরেকটা শুনেছি হাজারীবাগের ওদিকে থাকে, একজন চামড়ার মহাজনের কাছে, ওখানেই থাকে।
বৃদ্ধ ভদ্রলোককে চিনিস? মানে আলাপ আছে ওনার সাথে?
ভদ্রলোক বলিস না, 1 নম্বরের বদ ওটা। আলাপ ভালোই আছে, ওদের বাড়ি ভাড়া আমাকেই দেয়, বলা যেতে পারে আমার প্রজা।
লোকটাকে তুই কোনো অনুরোধ করলে উনি রাখবেন?
সোজাভাবে বললেই হবে, আমি অনুরোধ করতে যাব।
আমি করব।
কি অনুরোধ?
সে একবার হাজারীবাগ গিয়ে দেখে আসে যে তার মেয়ে ওখানে আছে কিনা, আর যদি না থাকে তাহলে কোথায় আছে সে ব্যাপারে কোনো খোঁজ নিতে পারবে কিনা।
কেন, কি দরকার?
আছে একটা দরকার, নইলে আমি বলবো কেন? মেয়েটা যদি সেখানে না থাকে তাহলে তোকে সব খুলে বলবো, এখন না।
আর সে যদি সেখানে থাকে?
তাহলেও তুই জানতে চাইলে আমি অবশ্যই বলবো, এখন বুড়ো লোকটার সাথে কথা বলার সুযোগ করে দে আমাকে।
ঠিক আছে ঠিক আছে। এই বিভাস, ওই বাড়ির বুড়োটাকে ডেকে আনতো।
দিনেশের কথা শুনে তার কর্মচারী ওই বাড়ির ভেতরে গেল, আর কিছুক্ষণ পরে বুড়ো লোকটাকে সাথে করে দোকানে নিয়ে এলো। বুড়ো ভদ্রলোকটি এসে দিনেশকে জিজ্ঞাসা করল,
আমাকে দেখেছেন?
হ্যাঁ হ্যাঁ, আপনার বড় মেয়েকে অনেকদিন দেখি না, সে এখন কোথায়?
হাজারীবাগে আছে।
আচ্ছা, আপনি তাকে কতদিন দেখেননি?
প্রায় মাসখানেক হলো, ও এখানে এসেছিল তখন দেখেছি, তারপর তো আর দেখিনি।
তার সাথে আমার দেখা করাটা বেশ জরুরি, আপনি গিয়ে দেখা করে আসেন, আর তাকে জিজ্ঞেস করবেন আমি কবে গেলে তার দেখা পাব।
এ আর এমন কি, এখান থেকে হাজারীবাগ তো দূরে নয়, আমি 1/2 ঘন্টার মধ্যেই তার সাথে দেখা করে এসে জানাচ্ছি আপনাকে।
আর যদি তার দেখা না পান?
তাহলে সে খবরটা না হয় আপনাকে দেব।
এই বলে বুড়ো ভদ্রলোক দোকান থেকে হাজারীবাগের দিকে রওনা হল। নিউ মার্কেট থেকে হাজারীবাগ খুব একটা বেশি দূরে নয়, কাজী শরীফুল লোকটা ফিরে আসার জন্য দোকানে অপেক্ষা করতে লাগলো। শরীফুলের ভীষণ টেনশন হচ্ছে, মেয়েটা এই মেয়েই তো, এত সুন্দর মেয়েটা, দেহ ব্যবসা করত। দিনেশ কথাটা বলার সময় শরীফুলের বুকটা টনটন করে উঠেছিল, মেয়েটাকে দেখে ভালো লেগেছিল বলেই কি, একজন মৃত মানুষের জন্য এমন ফিলিং সত্যি হাস্যকর। এমন সময় দিনেশ আবার প্রশ্ন করল, বেচারার আর তর সইছে না।
ব্যাপারটা কি বলতো, তুই মেয়েটিকে খুঁজছিস কেন, কেসটা কি?
দিঘিপাড়ায় একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে, খবরটা জানিস?
হুম, শুনেছি।
যে 2 জন মহিলাকে ছাদে হাঁটতে দেখলাম তাদের সাথে এই মেয়েটার চুলের মিল আছে। আমার ধারণা মেটে এদেরই, লোকটা আসলে সব বোঝা যাবে।
এতক্ষণে বুঝলাম কি সর্বনাশা ঘটনা রে বাবা।
দোকানে প্রায় ঘন্টা খানে বসে থাকার পর বুড়ো লোকটা একাই ফিরলেন। কেমন যদি বিমর্ষ লাগছে লোকটাকে, তাকে দেখেই দিনেশ জিজ্ঞাসা করল,
এত তাড়াতাড়ি চলে এলেন? আপনার মেয়ের সাথে দেখা হয়েছে?
না।
কেন?
ও বাড়িতে নাই।
কোথায় গেছে?
ও বলতে পারল না।
এটা কেমন কথা হলো?
আমিও ঠিক বুঝলাম না।
চামড়ার সেই মহাজনের সাথে দেখা হয়েছে?
হ্যাঁ হয়েছে।
সে কি বলল?
ওর কথাটা শুনেই তো আমার ভালো লাগছে না বাবা, আমি কিছুই বুঝতেছি না।
কি বলেছে সে?
সে বলল, কদিন আগে এক রাতে আমার মেয়ের সাথে কোনো একটা ছোটখাটো বিষয় নিয়ে রাগারাগি হয়, এই কারণে সে রাগ করে সে রাতেই বাড়ি ছেড়ে চলে যায়। সেও আর রাগ করে খোঁজ খবর নেয়নি। সে নাকি ভেবেছে রাগ করে মেয়েটা আমার বাড়িতে এসেছে।
আপনার বাড়ির মহিলাদের সাথে একটু কথা বলা যাবে কি? ওনারা এখানে থাকে একটু ভালো হয়।
কেন বাবা?
সে পরে জানবেন, আগে যা বলছে তা করেন।
ছাদে যে দুজন মহিলা হাঁটছিলেন, কিছুক্ষণ পরে তাদের নিয়ে বুড়ো লোকটা দিনেশের দোকানে এলো। শরীফুল দুজন মহিলারই চুল ভালোভাবে দেখল, সেই লাশের চুলের সাথে হুবহু এক। শরীফুলের আর কোনো সন্দেহ থাকল না, মর্গে রাখা সেই গলা কাটা মেয়ের লাশ আর কেউ নয়, এ বুড়ো লোকটারই বড় মেয়ের লাশ।
আপনারা আমার মেয়ের ব্যাপারে কিছু জানেন কি?
না।
আপনার কি প্রয়োজন ছিল?
যা প্রয়োজন বলবার সময় এখন নাই।
কেন?
কারণ আমাকে আপনি চিনেন না।
আমার মেয়ে কি আপনাকে চিনত?
না, তাকে না চিনলেও একবার দেখা করার কথা ভাবছিলাম।
কেন, তার সাথে আপনার কি দরকার ছিল?
বলছি, কিন্তু তার আগে আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, দয়া করে উত্তর দেবেন কি?
হ্যাঁ করেন, জানা থাকলে অবশ্যই বলবো।
যে চামড়ার মহাজনের সাথে আপনার মেয়ে ছিল সে কে, তার নাম কি, তার সম্পর্কে যা জানেন তা বলেন।
ওর নাম সুলেমান, তিনি খুব বড় মানুষ, অনেক টাকা কড়ি আছে, বড় লোকরা যেভাবে থাকে সে ওভাবে থাকে।
আপনার মেয়ের সাথে কি সুলেমানের বিয়ে হয়েছিল?
না।
সে বাড়িতে আর কে কে থাকত?
চাকর চাকরানি ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকত না, তবে অনেক রাত পর্যন্ত চামড়ার মহাজনরা ওখানে থাকত।
ওই বাড়িতে চাকর কয়জন ছিল?
এই দুজন দারোয়ান, একজন বাবুর্চিকেই প্রায় দেখেছি।
আজ কি কোনো চাকরের সাথে আপনার দেখা হয়েছিল?
না, কোনো চাকরকে দেখিনি।
আপনি বাড়ির ভেতরে গিয়েছিলেন?
না, বাইরে থেকে দেখলাম, দরজা তালা বন্ধ।
তাহলে চামড়ার মহাজনের সাথে আপনার দেখা হলো কি করে?
বাড়িতে তালা লাগানো দেখে আমি ওর আড়তে যাই, সেখানে দেখা হয়। ওখানে শুনলাম যে আমার মেয়ে ওর সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে।
আপনার মেয়ে ওর কাছে আছে কতদিন হলো?
প্রায় 5-6 মাস। আপনি কি আমার মেয়েটার কোনো খোঁজ জানেন?
বোধহয় কিছুটা জানি।
কি জানেন?
আপনার মেয়েটা দেখতে খুব সুন্দর।
হ্যাঁ, তা তো সবাই বলে, সবাই আমার এই মেয়ের চেয়ে বড় মেয়েকে বেশি সুন্দরী বলে।
তার চুল অনেক লম্বা, ঘন কালো, চমৎকার। আমি আসলে ধারণা করে বলছি, নিশ্চিত না হয়ে এভাবে অপ্রিয় খবর দেওয়াটা ঠিক হচ্ছে না আমার।
অপ্রিয় খবর কি বলছেন আপনি?
শরীফুলের ভীষণ কষ্ট হচ্ছিল বলতে, একটা মেয়েকে সে জানে না চেনে না, জীবিত অবস্থায় দেখেনি পর্যন্ত তাকে, এমনকি এখন পর্যন্ত মেয়েটির নামও জানে না, অথচ মেয়েটার জন্য যে ওর কি কষ্ট হচ্ছে। এরপর বুড়ো লোকটার কাছে দিঘির পাড়ের পুকুরে মেয়েটার প্রথমে মাথা পাওয়া, তারপর মাইকিং করে খোঁজ করা, তারও পরে বডি খুঁজে পাওয়ার ঘটনা খুলে বলল। লোকটা জানালো তিনি কোনো মাইকিং শোনেননি, আর সাথে এও জানালেন যে সেই চামড়ার ব্যবসায়ীর বাড়ি থেকে পুকুরটা খুব বেশি দূরেও নয়। লোকটা যেন আর বিশ্বাস হচ্ছিল না যে তার মেয়েকে কেউ এভাবে মেরে ফেলতে পারে। তারপর শরীফুল তাকে জানালেন লাশটা এখনো মর্গে রাখা আছে, তিনি চাইলে দেখতে পারেন। শরীফুলের কথা শোনা মাত্র সে বুড়ো লোক তার স্ত্রী ও মেয়ে শরীফুলকে নিয়ে মর্গে গেল। মেয়েটাকে দেখল, তাদের কান্না যেন অসহ্য লাগলো শরীফুলের কাছে। সে আর সেখানে দেরি না করে থানায় চলে এল। এবার শরীফুলের প্রধান কাজ হয়ে গেল সে চামড়াওয়ালাকে গ্রেপ্তার করা, তা সে বাড়ির ভেতর ভালো করে ইনভেস্টিগেট করা আর বাড়ির সব চাকর চাকরানিকে খুঁজে বের করা। অবশেষে চামড়াওয়ালা ধরা পড়ল। যে ঘর ভাড়া করে চামড়াওয়ালা ওই মেয়েটিকে রেখেছিল সেই ঘরের তালা খুলে কিছুই পেল না পুলিশ। ঘরটি ভালো করে ধুয়ে নতুন করে চুনকাম করা হয়েছে। পুরাতন বাড়ির একটি ঘরের এমন অবস্থা দেখে শরীফুলের সন্দেহ আরো বাড়ল। এই ঘরেই মেয়েটাকে জবাই করে মারা হয়েছে। হয়তো ঘরে রক্তের অনেক দাগ লেগেছিল এবং সে কারণেই নতুন করে চুনকাম করা হয়েছে। চামড়াওয়ালাকে রিমান্ডে নেবার পর স্বীকার করল সে ওই মেয়েটিকে তার বাড়িতে রেখেছিল। থানার অন্যান্য কর্মকর্তারা ওই বাড়িতে যারা কাজ করত তাদেরকেও বের করে ফেলল সে সময়। সবাইকে জিজ্ঞাসাবাদ করার পরে এক এক করে সব ভেতরের খবর বেরিয়ে আসতে লাগল। তখন সবাই জানতে পারল মেয়েটি যদিও চামড়ার মহাজনের রক্ষিতা ছিল, তারপরেও মেয়েটি একটা ছেলেকে ভালোবাসত। চামড়াওয়ালা যখন বাড়িতে থাকত না তখন মেয়েটি সেই লোককে তার ঘরে এনে রাখত, সেদিনও রেখেছিল। কিন্তু চামড়াওয়ালা বলা নেই কওয়া নেই হুট করেই সেদিন মাঝরাতে বাড়িতে এসে হাজির। লোকটা তখন কোনো মতে পালিয়ে বাঁচলেও মেয়েটি পালাতে পারেনি। রাগে ক্ষোভে চামড়াওয়ালা মেয়েটিকে গলা টিপে মেরে ফেলল। চামড়াওয়ালার লোকজনের অভাব ছিল, সেই রাতেই তার লোকজনের লাশটার গলা কেটে প্রথমে মাথাটা পুকুরে ফেল আর তার কয়েকদিন পরে দেহটা পুকুরে ফেলে দেয়।
তারপর আর কি? চামড়াওয়ালার তার সাঙ্গপাঙ্গরা ধরা পড়ে গেল।
হ্যাঁ, ধরা পড়েছিল ঠিকই, কিন্তু শাস্তি হয়নি।
কেন?
ওদের অনেক টাকার জোর ছিল, একে একে টাকা দিয়ে সাক্ষীদের হাত করে নিল ওরা। অনেক টাকা দিয়ে বড় উকিল ধরে মিথ্যা সাক্ষী সাজালো, তারপর রায় বেকসুর খালাস।
কোনো শাস্তি হলো না? আপনি কিছুই করতে পারলেন না?
আমি আর কি করতাম, আমি একজন সামান্য এসআই ছিলাম তখন। আমার কাজ ছিল আসামিদের গ্রেপ্তার করে আদালতে ওঠানো। আমি তো ঠিকঠাক আমার দায়িত্ব পালন করেছিলাম।
গল্পটা কিন্তু ফাটাফাটি ছিল আঙ্কেল, তবে শেষটা ভালো হলো।
এটা গল্প নয় ইয়াং ম্যান, এটা জীবন। এখানে কাঙ্ক্ষিত সেই ভিলেন খতম, নায়কের জয় সবসময় হয় না।
সকাল হয়ে গেছে,
এদিকে স্টেশনও এসে গেছে।
আঙ্কেল চলুন নামি।
হ্যাঁ হ্যাঁ চলো।
আচ্ছা আঙ্কেল, মেয়েটার নাম কি ছিল বললেন না তো?
ওর নাম ছিল প্রতিমা।
ওয়াও, দেখতেও নিশ্চয় প্রতিমা মতো ছিল।
ইয়েস ইয়াং লেডি।
আচ্ছা আঙ্কেল, আপনি কি সত্যি সেই মৃত মেয়েটার প্রেমে পড়েছিলেন?
হ্যাঁ, প্রতিমার প্রেমে পড়ার পর আমি সারা জীবনে আর কোনো মেয়ের প্রেমে পড়িনি, পারিওনি কখনো, আর ইচ্ছেও হয়নি। আর সেজন্য বিয়ে পর্যন্ত করা হলো না। শুধু শুধু একজনকে ঠকে কি লাভ বলো?
বিয়ে করেননি তাহলে আপনার মেয়ে?
ও আমার পালিত মেয়ে।
ট্রেন থেকে নেমে শরীফুল ইসলাম দ্য এক্স ডিটেকটিভ ক্রাইম ব্রাঞ্চ চলে গেলেন। পঞ্চপাণ্ডব হাঁটা দিল বাস স্ট্যান্ডের দিকে, ওদের মংলা যেতে হবে। সেখান থেকে সুন্দরবন হিরন পয়েন্ট। মা বাবাকে ফাঁকি দিয়ে উল্টোপাল্টা বুঝিয়ে ওরা এসেছে লাইফটাকে একটু থ্রিল দিতে, একটু অ্যাডভেঞ্চার দিতে। ওদের জন্য যে এতটা থ্রিল ওয়েট করেছিল ওরা বুঝতেই পারেনি। মোটে তো শরীফুল ইসলামকে পাত্তাই দিতে চায়নি, অথচ তিনি ওদেরকে এমন এক অভিজ্ঞতার কথা জানালেন যা তারা কল্পনাও করতে পারেনি। ভদ্রলোকিতে মৃত মেয়ের চুল দেখে প্রেমে পড়ে সারাটা জীবন কাটিয়ে দিলেন। মানুষ সত্যি কত বিচিত্র। শুধু পঞ্চপাণ্ডব নয়, পঞ্চপাণ্ডবের বাইরে এই পৃথিবীর অনেক কিছুই বিচিত্র, নতুন আনকোরা। মানুষের জীবন আসলেই বড় বিচিত্র, এবং সেই সব বিচিত্র ঘটনা একসময় মানুষকে অনেক রহস্যের কাছে নিয়ে যায়, অনেক রহস্য উদ্ঘাটন করতে সাহায্য করে, আবার রহস্য উদ্ঘাটন করে আবার সেই বিচিত্র বিচিত্র ঘটনার মধ্যে ফেলে রেখে চলে যায়। আচ্ছা, গল্পটা খুবই ইন্টারেস্টিং, ভীষণ অন্যরকম, ভীষণ ভয় পেয়েছে। একজন লিখে পাঠিয়েছে যে আমার খুবই ভয় লাগছে, মেয়েটা কি ভূত ছিল নাকি? আমি পড়ে পড়ে হাসছিলাম যে তার নাম হচ্ছে চিটাগং থেকে, চিটাগং জাদু লিখেছে। শাবিন আপু কেমন আছেন? আমি আজ FM রেডিও 89.2 শুনতে বসলাম, কিন্তু আমার অনেক ভয় লাগছে। আপু মেয়েটা কি ভূত ছিল? কিছুক্ষণ আগে লিখে পাঠিয়েছেন, মেয়েটা ভূত ছিল না, মেয়েটা খুব অসহায় একজন নারী ছিল যে খুবই নির্মমভাবে একজন পুরুষের হাতে খুন হয়েছেন। অসম স্টোরি লিখেছে হাজারিবাগ থেকে মুশফিক, তিনি লিখেছেন কাকতালীয় ভাবে মিলে গেল, আমি হাজারিবাগ থেকে শুনছি, অসম স্টোরি, থ্যাংক ইউ মুশফিক। আর লিখেছে আপু একটা টাওয়ারে আমি ডিউটি করছি আর কুয়াশা শুনছি, ভয় ভয় লাগছে, জানি না আজকের কুয়াশাটা কতটা ভয়ের হবে। হান্নান লিখেছে মিরপুর শেওড়াপাড়া থেকে, শামিন আপু কাহিনী খুব ভালো লাগছে, সো তোমাদের থ্যাংকস শুনছি। আর সুজান লিখেছে ধানমুড়ি থেকে, শামিন আপু আজকের কুয়াশাটা শুনে ভয় গা ঝিমঝিম করছে। মহুয়া লিখেছে তেজগাঁও থেকে, আমি এবিসির রেগুলার লিসনার, কুয়াশা না শুনলে রেকর্ড করে পরে শুনি। তোমরা কি আজিমপুর আর রাজশাহী ছাড়া কিছু পাও না? আমি ইডেন কলেজে পড়ি আর নাটোরে বাড়ি। যেহেতু তুমি ইডেন কলেজে পড়ো, আজকের ঘটনাটা আজিমপুরের আর নাটোরে বাড়ি, কারণ গতকালকে আমাদের গত সপ্তাহে আমরা রাজশাহীতে ছিলাম, গত সপ্তাহে তো সেই ঘটনাটা ছিল যে রাজশাহীর একটা পুরনো বাড়িতে একটা কাপল যায়, সেখানে গিয়েছে, এটা একটা খুব আগের
ঘটনা,
দেশভাগের সময়কার একটি পুরনো ঘটনা নিয়ে কাহিনী, গতবারের কাহিনীটা ভৌতিক ছিল,
শিশু জন্ম,
কিন্তু তার আগে আমার মনে হয় আমরা নাটোর রাজশাহী বা আজিমপুর কোথাওই যাইনি, আজিমপুরে এই প্রথমেই,
চট্টগ্রাম গিয়েছিলাম আমরা।
হ্যাঁ, এটা কোথা থেকে লেগেছে, কাটাটনিক, এটা কি নাম নাকি ভাই? আচ্ছা, লিখেছে ব্লাডি হেল ব্লা ব্লা ব্লা, অফকোর্স দ্য ল্যাঙ্গুয়েজ ইজ নট অ্যাকসেপ্টেবল, বাট ফর দ্যাট মেকিং, আপনি কিসের কথা মেনশন করেছেন একটু স্পেসিফিক্যালি লিখে পাঠালে খুব ভালো হতো, আমার মনে হয় না এখানে সেরকম কোনো কিছু উল্টোপাল্টা হয়েছে, সো বেটার ভালো করে শুনবেন, তারপরে আপনি অবশ্যই লিখে পাঠাতে পারেন আপনি যেটা লেখার ইচ্ছা হয়েছে। সীমা লিখেছে আপু একটি এটা কি সত্যি ঘটনা? আর আপু কুয়ার সাথে 1997 ডেইজি মার্ডার কেস কি শোনানো হয়েছে? না হলে কবে শোনাবে প্লিজ? আমার মনে হয় এটা আমরা শুনিয়েছিলাম, ডেইজি মার্ডার কেসের ঘটনা, নাই আমার মনে নেই আসলে, এতগুলো কাহিনী হয়ে গেছে এই পর্যন্ত, আমি ঠিক মনে করতে পারছি না, আমাকে চেক করে বলতে হবে আগামী সপ্তাহে, বা আমি ফ্যান পেজে লিখে দিতে পারি, আমি ঠিক বলতে পারবো না। ডেইজি মার্ডার কেস মনে হয় আমরা করেছিলাম একটা চিটাগং এর, সম্ভবত সেটা ডেইজি নাম ছিল কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এনিওয়েজ, তারপরে মারুফ লিখেছে গাজীপুর থেকে, ভয় করছে কি করব বলো, এটার উত্তর তো, এটা সমাধান তো আমি দিতে পারবো না, আমি ভয় করছে কেমন সেটা বলতে পারি, কিন্তু ভয় করবে না কিভাবে সেটা আমি বলতে পারবো না। মুন্না লিখেছে ধানমন্ডি থেকে, আপু গল্পটা খুবই ভালো লাগছে, ধন্যবাদ। আর রুবেল এবং সাদিয়া লিখেছে শামির আপু কেমন আছেন, আপু মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে। আর সালমান লিখেছে চাঁদপুর থেকে, আর কিছু লেখেনি, শুধু নাম লিখে পারি যে গল্পটা 11টার মধ্যে শুরু করলে ভালো হয়, আর সেটা রাত জেগে আপনাদের যেমন কষ্ট তেমন আমাদেরও, বিজ্ঞাপন গল্পের আকর্ষণে ব্যাঘাত ঘটায়। এক একজনের এক এক রকম মতামত, কেউ একটু লেট নাইটে শুনতে ভালোবাসেন, আমরা তো একটু তাড়াতাড়ি গল্প যখন শেষ হয় তখনই শেষ করে দিই, খুব একটা বেশি রাত বোধহয় হয়নি, আর এরকম গল্প শুনবার জন্য এই সময়টাই আমার মনে হয় উত্তম। আনিস আহমেদ লিখেছেন শাহজাদপুর থেকে, লিখেছে আপু আমার খুব ভয় হচ্ছে, আমাকে একটু সাহস দিবেন প্লিজ। এখন তো শেষ হয়ে গেছে, এখন আর সাহস দিয়ে কি হবে, এখন একটু পরেই গান হতে থাকবে এবিসিতে, সেগুলো শুনতে শুনতে মাইন্ডটা ডাইভার্ট করে ফেলতে পারা যাবে। রেডিও লিখেছে কেন আগে বুঝলাম, রৌনক লিখেছে আপু গল্পটাতে তো বলা হয়েছিল যে মেয়ের ফেস বোঝা যাচ্ছিল না, তাহলে শরীফুল ভাই প্রেমে পড়লো কিভাবে বোঝা যাচ্ছিল না, সেটা হচ্ছে তার মুখটা ক্ষত বেশ কিছুটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এবং গলা কাটা লাশ পাওয়া গিয়েছিল, মাথা কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল। তার চুল দেখে তিনি প্রেমে পড়েছে এবং মেয়েটাকে দেখে মুখটা বোঝা না গেলেও সে সুন্দরী থাকলে কিন্তু যতই মুখ খারাপ হোক বোঝা যাচ্ছে
সম্ভ্রান্ত পরিবার,
সম্ভ্রান্ত পরিবার ছিল এবং তার বোন এবং মাকে দেখে তিনি বুঝেছিলেন যে মেয়েটা আসলে সুন্দরী ছিল, কারণ তারাও অনেকটা হুবহু তার মতোই দেখতে ছিল। এটার জন্য এত পেঁচিয়ে প্রশ্ন করার কোন মানে নেই। শাহিন লিখেছে 2500 থেকে ধন্যবাদ শামিন আপু, অনিন্দ ভাই এবং কুয়াশাকে। সালমান লিখেছে, সালমান আবারও কি লিখেছে, একই কথা, স্টোরিজ খুব ভালো ছিল, সুকুমাল হাটাজারি। আচ্ছা আমি কি এখন নামগুলি বলতে পারবো, কুয়াশা যারা অভিনয় করছে না ফিরে এসে বলবো? ঠিক আছে, আমাদের কুয়াশা টিমকে ধন্যবাদ অবশ্যই জানাবো সেটা পরে, এবং কাহিনীকার কারা কারা অভিনয় করেছে সবকিছু বলছি, কিন্তু ছোট্ট একটা বিরতি, তারপর আবার ফিরে আসছি। শ্যামিন এবং অনিন্দ কুয়াশার সঙ্গেই থাকবেন। আরো একবার কুয়াশায় আমন্ত্রণ, সবাইকে সঙ্গে আছি শ্যামিন
আর আমি অনিন্দ,
আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। অনিন্দ একটু দেখো আমাদের এবিসি ফ্যান,
এবিসি ফ্যান পেজ কি আসছে, তার আগে একটা কথা বলতে যাচ্ছিলাম যে আজকে এই বছরের শেষ কুয়াশা আমাদের।
হ্যাঁ হ্যাঁ, একজন বন্ধু লিখে পাঠিয়েছে যে আজকে 2013 সালের কুয়াশাকে বিদায় এবং স্বাগত জানাই 2014 সালের কুয়াশার জন্য। আগামী সপ্তাহে খুব চমৎকার গল্প থাকবে আশা করছি। আর এই ফাঁকে আমি, তুমি এসএমএস পড়বার আগে বা মেসেজ পড়বার আগে, আমি জানিয়ে দিচ্ছি আজকে কাহিনী এবং স্ক্রিপ্ট লিখেছেন সাকিব ফারজানা, নাট্যাংশ পরিচালনা করেছেন সাকিব ফারজানা, সাউন্ড এডিটর খালিদ প্রতিবারের মতন, এবং অভিনয় করেছেন কাফি, মিলু, সাকি, সাফরিন, সুমন, জাহিদ, তুষার, মঞ্জু, রনি এবং খালিদ। আর তুমি পড়ো এখন বাকিটা।
আচ্ছা, এবিসি ফ্যান পেজে শাকিল সাদমান লিখেছেন, কুয়াশা সম্পর্কে সবচেয়ে ভালো বিষয় হল এর প্রতিটা গল্পে সুন্দর একটা মেসেজ আছে। আনকমন রোকন লিখেছেন, জটিল হচ্ছে। রহমান জিতু, কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম। তুষার ভাইরাস, অপেক্ষা করছি শামিনাপু কুয়াশার জন্য,
এটা বোধহয় আগে পাঠিয়েছে,
আগে পাঠিয়েছে। আকরাম লিখছেন, কুয়াশা শুনছি খুব ভালো লাগছে। তামিম লিখেছেন, সে খুবই এক্সাইটেড। সাগর লিখেছেন, আজকে কুয়াশা জটিল হয়েছে। হার্ড রিডার পলাশ লিখেছেন, দ্য লাস্ট কুয়াশা অব দিস ইয়ার অ্যান্ড দ্যাটস ওয়াই কুয়াশা ইজ ওয়ান্ডারফুল প্রোগ্রাম, লাভ কুয়াশা অ্যান্ড কুয়াশা টিম। মোহাম্মদ রাশেদ লিখেছেন, আই লাভ ইউ কুয়াশা অ্যান্ড কুয়াশা টিম। ফারজানা লিখেছেন, আমিও শুনছি। আশরাফুল হক, আজকের কুয়াশাটা বছরের শেষ কুয়াশা তাই একটু ভয় লাগছে। নজরুল লিখেছেন, রিয়েল স্টোরিগুলো শুনতে অসাম লাগছে শারমিনাপু,
ধন্যবাদ।
হাবিবুল্লাহ সেতু লিখেছেন, শারমিনাপু গত কুয়াশা চেয়ে আজকের কুয়াশাটা বেশি ভয়ের হয়েছে। আসলে এক একজনের ভয় এক এক রকম, কেউ বলছে আজকের কুয়াশা ভয়, কেউ বলছে আগের কুয়াশা ভয়, এরকম একটা।
আসলে প্রতিবারই যখন কুয়াশা হয় প্রতিবারে বলে যে আপু আগের বারেটিতে এইবারেটা বেশি ভয় ছিল, সেটাই সাধারণত লিখে পাঠায়। তারপর আজকে তো অবশ্যই ভয় ছিল, কিছুটা ভয় ছিল। তাবাসুম লিখেছে তাই যে আপু ঢাকা থেকে লিখেছে, আপু আমার জন্য হসপিটালে প্লিজ একটা সিট বুক করো, ভীষণ ভয় পাচ্ছি। আর ডিজে তামিম লিখেছে, আপু ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, অনেক ভয় লাগছে। আর শারমিন আপু বিপ, এটা আবার বিপি, যদি কুয়াশা প্রোগ্রামে থাকতো তাহলে তোমাকে প্রোগ্রাম করতে হতো না, ও শুধু ওর ভালোবাসা নিয়েই থাকতো। আজকে আমার মনে হয় কুয়াশার আয়োজনে কুয়াশার কথা ভালো বলাই ভালো। তো বিপি খুবই ভয় পায়, কারণ কুয়াশার প্রমো যখন হয় সে তখন রীতিমতন কাঁপতে থাকে ভয়, সুতরাং সে পুরোটা শুনতে পারত কিনা বা থাকতো কিনা সন্দেহ আছে সে বিষয়ে। শামিন আপু, তোমার ভয়েস যেমন সুন্দর, গল্পটাও তেমন সুন্দর, নাম পাঠাইনি, অনেক ধন্যবাদ। নাম পাঠালে ভালো, নইলে মানুষ ভাববে আমি আমার নিজের বাদ্য নিজে পেটাচ্ছি, হয়তো বানিয়ে বানিয়ে বলছি। আর আপু আমি আপনাদের নতুন বন্ধু, ভালো লাগছে শুনতে, কিন্তু নতুন বন্ধু নামটা পাঠালে খুব ভালো হতো, নাম না পাঠালে অনেকবার বলি এসএমএস করবো না, কিন্তু তারপরে পড়া যায়, তারপরে বুঝি নাম না পাঠালে আর পড়বো না। স্বরূপ বড়ুয়া লিখেছে, স্বরূপ বড়ুয়া জয় লিখেছে, আপু অনেক ভয় লাগছে, আমারও একটা ভালো ভুতুরের ঘটনা আছে, বাট কিভাবে পাঠাবো আমি আরো একবার বলে দিচ্ছি, ইমেল করে পাঠাতে পারো, ইমেল অ্যাড্রেস হচ্ছে kuasha@gmail.com। আর এবিসি রেডিও ঠিকানা যদি বাই পোস্টে পাঠাতে চাও সেটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, এবিসি রেডিও, কারওয়ান বাজার, ঢাকা। সেখানে বাই পোস্টেও পাঠাতে পারো বা নিজে এসেও দিয়ে যেতে পারো, অথবা আর যে শারমিনের যে ফ্যান পেজ আছে সেটা ইনবক্সও পাঠাতে পারো। তুমি কি এসএমএস পড়বে?
আচ্ছা, হাসান মুরাদ লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার আপু ও অনিন্দ ভাইয়া, আগের বছরে আজকে এই বছরে শেষ কুয়াশা মিস করব, 13 ইয়ারের কুয়াশাকে। থ্যাংকস ফর কুয়াশা অফ এভরি মেম্বার, স্পেশালি থ্যাংকস আপু এবং অনিন্দ ভাইয়াকে। আশা করি আপনাদের শুনতে পাবো 2014-তে। আর যে সুজন লিখেছেন, শুনছি আপু এবং অনিন্দ ভাইয়া। আনিস রহমান লিখেছেন, আপু আমি তোমাদের নতুন বন্ধু, তোমাদেরকে শুনছি। নূর মোহাম্মদ লিখেছেন, আজকে গল্পগুলো খুব ভালো ছিল, বেশি ভয় না লাগলো, অনেকটাই ভালো লেগেছে। যারা গল্পগুলো পাঠিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। টুটুল লিখেছেন, হাই শারমিন আপু এবং অনিন্দম ভাইয়া, আসলে এটা অনিন্দ ভাইয়া, হাই শারমিন আপু এবং অনিন্দ ভাইয়া, আজ 2013 এর শেষ পর্ব, 2014-এর যাত্রা শুভ হোক। আইটি রাসেল লিখেছেন, প্রথম স্টোরিটা খুবই ভালো লেগেছে এবং পরবর্তীগুলো অসাধারণ। সুকন্যা সোমা লিখেছেন, চলছে কুয়াশা যা হয়ে থাকে সকালে, কিন্তু আজ হচ্ছে রেডিও এবিসি এফএম 89.2 তে।
আচ্ছা, নাহিদ আমিন লিখেছে আরজে শারমিনের ফ্যান পেজে, কাল 31st নাইট, কুয়াশাকে অগ্রিম শুভেচ্ছা। আর হাসান রাজ লিখেছে, কুয়াশা শুনতে ভয় পাই কিন্তু সোমবার কুয়াশা না শুনে ঘুমাতেও পারি না। ইমন ইমতু লিখেছে, আপু অ্যান্ড ভাইয়া, সাকি আপু কি রিয়েলি মোটি? না, একবারই না। আমি অনেকে কুয়াশা টিমের ছবি দেখতে চাইছি, আমি আশা করছি নতুন বছরে কুয়াশা, পুরো কুয়াশা টিমের একটা ছবি ফ্যান পেজে দিতে পারবো, আশা করছি আর কি। আর চরম ভালো লাগলো গল্পটা, লিখেছে নিস্তব্ধ তানভীর। আরো লিখেছে, শারমিন আপু আমি পুরাই ইমোশনাল হয়ে গেলাম, অ্যান্ড 2013 সালের শেষ কুয়াশা শেষ হলো, অনেক ধন্যবাদ। ইমাদুল হক মিজান লিখেছে, নাইস স্টোরি। আব্দুর রহিম লিখেছে, রংপুর থেকে লাস্টের মাথা কাটা ছিল, যখন লাশ পুকুর থেকে ওঠানো হয় তখন মাথা ছিল না, তাহলে চুলগুলো দেখলো কিভাবে আমি বুঝতে পারি না। এটা বুঝতে না পারে, মাথার সঙ্গে তো চুল থাকে, চুল তো মাথার বাইরে থাকে, এটা তো কোনো কথা হলো নাকি? বারবার গল্পে বলা হয়েছে যে মাথাটা পাওয়া গেছে, তারপর দেহটা পাওয়া গেছে কয়েকদিন পরে। আব্দুর রহিম, আমার মনে হয় আপনার মাথায় খুব ভালো সমস্যা আছে, তবে ভয় বোধ হয় একেবারে সবকিছু এলোমেলো হয়ে গেছে। একদম বাস্তব মনে হলো, লিখেছে সেজুতি সারা। ফরহাদ নকভি লিখেছে, আপু শীতের রাতে কুয়াশা শুনতে খুব ভয় লাগছে, তার উপর একার রুমে ঘুমাচ্ছি, আমার চারপাশে শুধু আধার, খুবই ভয় লাগছে। আর যে জীবন লিখেছে, হাই শারমিন আপু, হাউ আর ইউ, আমার ফ্রেন্ড পায়েল তোমাকে শুনছে, প্লিজ তুমি পায়েলকে হাই বলে দাও। হাই পায়েল, একদম পড়েছি। সুমন আহমেদ লিখেছে, আপু আমি তোমার কুয়াশা শুনি অ্যান্ড প্রেম রোগ শুনি, অনেক ধন্যবাদ। রুবেল চিস্তি লিখেছে, আমার রুবেল চিস্তি লিখেছে, আমার গত সপ্তাহে অনেক ভয়ানক ছিল, আপু খুব সুন্দর গল্প কিন্তু কাহিনীটা খুবই ছোট। আসলে এসব গল্পের একদম মাপঝুক করে বলতে পারবো না যে কতটুকু হবে না হবে, কোনোদিন হয়তো খুব দীর্ঘ হবে, কোনোদিন হয়তো একটু ছোট হবে, কারণ এটা কাহিনী তো, কাহিনী তো আর একেবারে আমাদের, আমরা যখন লাইভ কথা বলি তখন আমরা বুঝি যে এখন আমাদের থামতে হবে, কিন্তু একটা কাহিনী কিন্তু আমি চাইলেই টেনে হিচড়ে বড় করতে পারি। কাহিনীটা ঠিক যতটুকুই থাকে ততটুকুই আমাকে শোনাতে হবে, এবং সেটা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে, সুতরাং তোমাকে সেভাবেই গ্রহণ করতে হবে জিনিসটাকে।
আর আমরা যদি টেনে বড় করতে যাই তাহলে আসলে অনেক সময় গল্পে সেই রোমাঞ্চকর অবস্থাটা থাকে
না। গল্পের কোন এক একটা গল্পের এক এক রকম, অনেকটা হয়তো খুব বড় ঘটনার কাহিনী, যেখানে শেষ হবে সেখানেই তো আমাকে শেষ করতে হবে, আমি তো বানিয়ে কাহিনীটাকে টেনে নিয়ে যেতে পারবো না। চরম ভালো লাগলো, নিস্তব্ধ তানভীর লিখেছে, গল্পটা শারমিন আপু আমি পুরো ইমোশনাল হয়ে গেলাম, এটা তো পড়েছি আমি একবার। গন্তব্যহীন পথিক লিখেছে, অনেক মজার স্টোরি ছিল, আমাদের আশেপাশে এমন অনেকে আছে যারা এমন কাণ্ড এখনো ঘটিয়ে যাচ্ছে, তাদের পানিশমেন্ট হওয়া উচিত, আফটার অল ভালোবাসার জয় হোক, জয় হলো। থ্যাংক ইউ শারমিন আপু, লাভ ইউ। ভালোবাসার জয় হলো আমি ঠিক বুঝলাম না, যাই হোক, ভদ্রলোক বিয়ে করেনি, একটা মৃত মেয়ের, একটা মৃত লাশের মাথা কাটা, একটা স্কন্ধ কাটা ভূতের কথা মনে হচ্ছে, যাই হোক, দেখে প্রেমে পড়ে গিয়েছিল, সে কারণে সে আর বিয়ে করতে পারেনি কখনো। হাই শারমিন আপু, হাউ আর ইউ, আমার ফ্রেন্ড, আচ্ছা এটা পড়া হয়ে গেছে, তুমি দেখো এদিকে, আমি আরো এতগুলো তো এর মধ্যে থেকে বের করা, ইটস ভেরি ডিফিকাল্ট।
সঞ্জিত আক্তার লিখেছেন, অপেক্ষা করে কুয়াশা শুনছি। এছাড়া অ্যাঞ্জেল ঐশি লিখেছেন, নাইস স্টোরি। আশাফুল লিখেছেন, আজকের কুয়াশাটা তো এই বছরের শেষ কুয়াশা, তাই না আপু?
আচ্ছা, মজার এসএমএস আছে, সেটা লিখেছে, যা আল, এটা কেমন নাম? আমার বাসা থেকে আজিমপুর কবরস্থান দেখা যাচ্ছে, এবার বুঝে না আমার কি অবস্থা। রিয়াজ পিটুল লিখেছে, দারুণ লাগলো, ধন্যবাদ শারমিন আপু এরকম একটা গল্প শোনাবার জন্য। আর লিখেছে নাহিদুল ইসলাম বাঁধন, রিয়েলি অসম, আই লাভ কুয়াশা, শারমিন আপু অ্যান্ড অনিন্দ ভাইয়া। লক্ষ্যহীন স্মরণ লিখেছে, থ্যাংকস টু ভাইয়া অ্যান্ড আপু, এম ডি তামিম তোমারটা পড়া হয়েছে কয়েকবারই, একই জিনিস বারবার লিখেছ। মামুন মামুন জীবন নাকি এটা কি? আচ্ছা যাই হোক, মামুন জাবিন ছেলে। শামিন আপু আমিও কুয়াশা অনেক লাইক করি, ধন্যবাদ অনেক। মোহাম্মদ সাকিব আহমেদ লিখেছে, আপু আপনি অসম অ্যান্ড অনিন্দ ভাইয়া ইউর জোশ। আচ্ছা দারুণ লাগলো, ধন্যবাদ শামিন আপু এরকম একটা গল্প শোনাবার জন্য। আর কোন ঝামেলা কি এটা কি লিখেছে, ভয় ভয় লাগছে, কচি খোকা তিনি লিখে পাঠিয়েছেন। এইচ এম জুনায়েদ খান লিখেছেন, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার শারমিন আপু অ্যান্ড অনিন্দ ভাইয়া। আর শশী লিখেছে, আপু কুয়াশা অনেক ভালো লাগে, অনেক ভয় পাচ্ছি বাট মজাও পাচ্ছি। আর যে জীবন আমাদেরকে শুনছে এটা আগে পাঠিয়েছে, নিস্তব্ধ তানভীর পড়া হয়ে গেছে। ক্রিকেট পাগল অনেক লিখেছে, হ্যাপি নিউ ইয়ার কুয়াশা টিম, অনেক ধন্যবাদ। নাহিদ আমি লিখেছে, আপু শীতের কুয়াশা কেটে যাবে কিন্তু এবিসির কুয়াশা যেন কোনোদিন শেষ না হয়। না এবিসির কুয়াশা তুমি এখন প্রচন্ড গরমের দিন আর গ্রীষ্মকালেও পাচ্ছ, কোনো অসুবিধা নেই। আর আমি তো পুরাই টাস্কি লিখেছে, আশিকুর রহমান। মোহাম্মদ রফ লিখেছে, প্লিজ রিড প্রেয়ার ইউ সো সুইট, এই ধরনের ইংরেজি লেখার কোনো মানে হয় না। আপু তোমাকে শুনতে আর ভাইয়াকে শুনতে খুবই ভালো লাগছে, অসম ছিল স্টোরিগুলা। জিহান আর আরিফিন লিখেছেন, আর তুমি যদি কিছু পড়তে চাও পড়ো।
বকুল মিয়া লিখেছেন, উনি কাটিয়াদি থেকে লিখেছেন, শারমিন আপু শীতের রাতে কুয়াশা অসম লাগছে। পারভেজ আলম, হাই শারমিন আপু, আমার প্রিয় মানুষটির সাথে তোমার নামের মিল আছে, আই লাইক কুয়াশা অ্যান্ড কুয়াশা টিম।
থ্যাংক ইউ।
সিমন লিখেছেন, শীতের কুয়াশা, কুয়াশা শুনতে ভালো লাগছে। নিশাত লিখেছেন, কুয়াশা ডেকে গেল সারা রাত, রাত 11:20 থেকে 2:00 পর্যন্ত।
মোহাম্মদ সাকিব লিখেছেন, সেই রকম লাগছে, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল, থ্যাংক ইউ। গন্তব্যহীন প্রতীক লিখেছে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আপু। আবুল মতিন লিখেছেন, আশারমিন আপু খুব ঠান্ডা লাগছে, খুব দারুণ লাগলো, প্লিজ আমার টেক্সটটা পড়ো, লিখেছে কপিল মাহমুদ। নাইস স্টোরি লিখেছে মাসুব রাজু, কুয়াশা আমার খুব ভালো লেগে, লিখেছে শান্ত বালক জুয়েল। আচ্ছা আর এদিকে 2221 অনেকে লিখেছেন, রিঙ্কু লিখেছে নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ রূপায়ণ টাউন থেকে, আপু অনেক ভয় হচ্ছে, পুরো গা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি করব বলো, এমনিতেই তো ঠান্ডা আর অনেক অনেক ভয় লাগছে। তাবাসুম স্যাম, এটা আগে এসছে, আমি নিচে থেকে পড়ে যাচ্ছি। সুমন মন্ডল ত্রিশাল থেকে, হাই শারমিন আপু গল্পটা চরম। হান্নান লিখেছে, মিরপুর সারাপাড়া থেকে পড়া, আবার একবার পড়েছি বোধ হয় হান্নানেরটা। তাসমিয়া আলী লিখেছে, আপু অ্যান্ড ভাইয়া স্টোরিটা খুবই রহস্যময়, শুনতে ভালো লাগছে। মাসুদ নন্দিনা থেকে, হ্যাপি নিউ ইয়ার শারমিন আপু, আপু খুবই ভয় লাগছে। সাইমন লিখেছে, এটা শারমিন আপু তুমি এত ভালো কেন, আই লাইক কুয়াশা, পুতুল টঙ্গী, ফ্রম টঙ্গী থেকে হবে। এনিওয়েজ শারমিন আপু আজকে ভূত এফএম ফেইল, থ্যাংকস কুয়াশা টিম। এনিওয়েজ কুয়াশা রক্স। আর কুয়াশা লিখেছে, আমি ভাই নাম কি কুয়াশা নাকি, লিখেছে আমি শারমিন আপু প্রেম রোগের সবচেয়ে কনিষ্ঠ লিসনার, কিন্তু তুমি এই উইকের প্রেম রোগ এপিসোডটা অন্য কাউকে বলো সবচেয়ে কনিষ্ঠ লিসনার, আমি নামটা আসেনি, নামটা আরেকবার লিখে পাঠাও। তনু লিখেছে, মনে হয় গল্পটা বেশ ভালো। হ্যালো আপু, আমরা বন্ধুরা মিলে কুয়াশা শুনছি আর খুবই এনজয় করছি, রাজীব প্লাস রাকিব প্লাস নীরব প্লাস কাউসার জামগড়া আশুলিয়া সাবার থেকে। আর কুয়াশা আমার এবং আমার আম্মুর খুব ভালো লাগে এবং ফেভারেট, নাম পাঠাইনি। আর আমি মোহাম্মদ সোহেল রানা রাঙ্গুনিয়া ইসলামপুর চিটাগং থেকে লিখে পাঠিয়েছে, সালাম জানিয়েছেন, আপনাকেও সালাম। আমার ওরকম গল্প শুনতে অনেক এরকম গল্প শুনতে ওর এরকমের মতো ভয় বোধ ওরকম লিখে পাঠিয়েছে, এরকম গল্প শুনতে আমার অনেক ভালো লাগে, আমি একটুও ভয় পাই না, খুবই ভালো কথা। তাহলে তুমি সামনের কুয়াশাটা শুনে দেখো তোমার কি অবস্থা হয়। পূজা লিখেছে নারায়ণগঞ্জ থেকে, শ্যামিন আপু হাউ আর ইউ অ্যান্ড হাউ আর ইউ অনিন্দ ভাইয়া, আই এম সো হ্যাপি বিকজ হ্যাপি নিউ ইয়ার আর কামিং সুন, ওকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর তানিম কেরানীগঞ্জ থেকে, আপু আমার খুব ভয় করছিস, বহুবার লিখে পাঠিয়েছে এক কথা, একজন অনেকগুলো এস এম এস পাঠিয়েছে একই এস এম এস। আপনারা যে এগুলি বলেন আপনাদের কি জিন ভূতে ধরে না, প্লিজ অ্যান্সার মি শামিন আপু, জিশান অ্যান্ড সামিয়া উই আর ব্রাদার অ্যান্ড সিস্টার্স, ব্রাদার অ্যান্ড সিস্টার, আমাদের ভয় লাগে না, ভয় লাগলে তো এই আয়োজন করতেই পারতাম না, আর জিন ভূতে আমি বিশ্বাস করি না, সুতরাং সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না।
বিজ্ঞানের সময় আসলে আমরা মানে এই রহস্যটাকে ভালোবাসি, কিন্তু জিন ভূতে ভয় পাই না।
শ্যামিন আপু কি পঞ্চপাণ্ডব মানে কি? পঞ্চপাণ্ডব মহাভারত যারা পড়েছেন সেখানে পঞ্চপাণ্ডবের নাম আছে, সেটা মহাভারত এখন যদি বলতে যাই তাহলে পুরো মহাভারত নিয়ে বসতে হবে, সময়ও হাতে কম, ঠিক আছে, সেটা পড়লে বা সেটা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো এক্ষুনি পেয়ে যাবে, পঞ্চপাণ্ডবের নামও আছে। দ্রৌপদীর বস্ত্রহরণের কথা মনে আছে, পঞ্চপাণ্ডব সেই পঞ্চপাণ্ডবই ছিল, দ্রৌপদীর পাঁচজন স্বামী ছিলেন, সে পাঁচজনকে পঞ্চপাণ্ডব বলা, ছোট খুব ছোট্ট করে বলে দিলাম। আচ্ছা শ্যামিন আপু তোমার কথা আমার খুব ভালো লাগে, আমি কাউসার, আমি কাউসার ভীষণ ভক্ত। আচ্ছা আজকের গল্পটা মনে হয় খুবই ইন্টারেস্টিং হবে, এটা এগুলো বেশ আগে এসছে, আমি নিচ থেকে পড়ে যাচ্ছি উপরের দিকে। আমার নাম আকাশ, আমার পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সাগর লিখেছে, শ্যামিন আপু আমি আপনার নতুন বন্ধু। আচ্ছা স্বাগত তোমাকে বিসি রেডিওতে। কি শ্যামিন আপু আজকের কুয়াশাটা জোর সব, এগুলি আগে প্রথম দিকে এসছে। আচ্ছা একেবারে আবার এখন কি এসছে সেটা পড়ি। আনিস লিখেছে, আমাকে এক স্যার সবসময় রাত 11-12 পর্যন্ত দোকানে থাকেন, তিনি এরকম একদিন টিভি দেখতে, সেটা পুরো কাহিনী বোধহয় লিখতে চেয়েছিল, সেটা আসেনি। এনিওয়েজ আপনি যদি লিখতে হয় আমি বললাম যে আমাদের ঠিকানা আছে কুয়াশা FM8920@gmail.com ইমেল অ্যাড্রেস, এখানে পাঠাতে পারেন, অথবা 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ঢাকা ট্রেড সেন্টার সেকেন্ড ফ্লোর এবিসি রেডিও কারওয়ান বাজার, এখানেও পাঠাতে পারেন আপনি। এখানে লিখলে আসবেও না, কারণ 64 লেটার্স এর বেশি আছে না, তার চেয়ে বেশি লিখলে সেটা আসবে না। এস আই সোহেল লিখেছে চিটং থেকে, ভাই আপনি কি চিটং এর ভাষায় লিখেছেন নাকি? ও শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে হাত দুটো দাও বাড়িয়ে শিশির শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন, বুঝে নিও আমি আছি কুয়াশার পাশে সারাক্ষণ। আমাকে একটা ধন্যবাদ দেওয়া হয়েছে, যেভাবে লিখেছি আমি খুব নির্ভুল ভাবে পড়তে পেরেছি। কাজী নাজমুল ইসলাম চৌহালি থেকে লিখেছে, হ্যালো শ্যামিন আপু হাউ আর ইউ, স্টোরিটা জোশ লাগলো, ভয় লাগছে। শ্যামিন আপু আপনি কেমন আছেন? আজকে কুয়াশার জোশ হয়েছে, সবুজ মুন্না ঢাকা শাহজাহানপুর থেকে লিখেছে। কাজী নাজমুল ইসলাম চৌহালি থেকে লিখেছে, হ্যালো শ্যামিন আপু হাউ আর ইউ, স্টোরিটা জোশ লাগলো, ভালো লেগেছে। আর লিখেছে পূজা নারায়ণগঞ্জ থেকে, শ্যামিন আপু দিস স্টোরি ওয়াজ ভেরি ইমোশনাল স্টোরি। রাকিব মিরপুর থেকে লিখেছে, আপি অ্যান্ড ভাইয়া কাহিনীটা অসম বাট এত ছোট কেন? ওই যে একটু আগে উত্তর দিয়েছে, এখন আর দিব না উত্তর। আর একদম প্রথমে কি লিখেছে তারটা পড়ি, স্বপন লিখেছে প্রথম, ওয়েলকাম টু 2014 ওয়েন পিপল আর ফ্রি টু ডু অ্যাজ কি দে Anyways, thank you so much. আর আকিব জিঞ্জিরা থেকে কেরানীগঞ্জ থেকে লিখেছে, আই লাভ কুয়াশা। ফাহমি লিখেছে খুলশিদ থেকে, আপু আই থিঙ্ক ইট উড বি নাইস ইন্টারেস্টিং অ্যান্ড হরেবল স্টোরি। এখন আবার লিখে পাঠালে আমি পড়তে পারবো, এটা আমার পেজে লিখলে ভালো হয়। তাসনিমা লিখেছে, হাই আপি অ্যান্ড অনিন্দ ভাইয়া, টুডে আই এম ফিলিং ভেরি স্যাড, এনিওয়ে ক্যান আই হিয়ার টুডেস কুয়াশা। আচ্ছা এটা তাসনিমা আগেই বলেছে, হ্যাঁ তুমি, আমি তো বলেই দিয়েছি তুমি বাড়ি থেকে যদি অনুমতি নিয়ে শুনতে পারো, যেহেতু তুমি কুয়াশার অনেক ভক্ত তাহলে তোমার শুনতে কোনো ক্ষতি নেই। কিন্তু কিছু কিছু জিনিস আমার মনে, যেহেতু তুমি মাত্র ক্লাস 8-এ পড়ো, 8-9 উঠবে, কিছু কিছু জিনিস তোমার না শোনাই ভালো। আমি শুরুর দিকে আমি আসলে কথা বলবার বা পড়বার কোনোই সুযোগ ছিল না, সেই ক্ষেত্রে তোমাকে শুনে নিতে হবে প্রথমে। তোমার বাড়ি থেকে যদি তোমাকে অনুমতি দেয় তুমি শুনতে পারো, কিন্তু বাড়ির অনুমতি ছাড়া কুয়াশা অবশ্যই শোনা যাবে না, কারণ তোমার যে বয়স তুমি এখন 18 পার হওনি, তোমার জন্য না শোনাই ভালো। জুনুন লিখেছে, আমি ক্লাস 5 পড়ি, আমি কি কুয়াশা শুনতে পারবো? এতক্ষণে কি করে ফেলেছে সেটা তো বলতে পারবো না, এগুলো অনেক আগে হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু বলেই দিয়েছি শুরুতে সেই কথাটা। মিম লিখেছে, লক্ষ্মীপুর থেকে শারবিন হলো লক্ষ্মী আপু, অনিন্দু হলো সোনা ভাই, তোমাদের মাধ্যমে জানালাম গল্পের জন্য সম্মানী দিলে তা লেখকদের এনকারেজ বাড়বে, স্পন্সর ইজ অল মানি কি। এনিওয়েজ, তুমি আগে এত পাকা পাকা কথা লিখে ফেলেছো, অবশ্যই যারা লেখে তাদেরকে নিশ্চয়ই একটা অনারিয়াম দেওয়া হয়, তো ডেফিনেটলি দেওয়া হবে, কিন্তু তোমার উদ্দেশ্যটা কি সেটা বুঝতে পারছি না। তোমার জন্য সবচেয়ে বড় অনারিয়াম হবে যে তোমার গল্পটা সম্প্রচার করা হচ্ছে তোমার প্রিয় অনুষ্ঠানে, এর চাইতে বড় অনারিয়াম আর কিছু তো থাকতে পারে। তারপরেও লেটস সি কি হয়, যদি আমাদের প্রোগ্রাম যখন স্পন্সর হবে তখন আমরা চিন্তা ভাবনা করব। হিমেল লিখেছে, হ্যালো শারমিন আপু, শারমিন দি, শুনছি কুয়াশা, সাথে আছে প্রিয় ভূত, আজ খুবই মজা হবে। না, সবসময় ভূত থাকে না, তো ঠিক আছে, আজকে কুয়াশা এ পর্যন্তই থাকুক। আমার মনে হয় আর কি কিছু পড়তে চাও তুমি?
না, এখানে সবটা পড়ে দিয়েছি আমাদের বন্ধুদের,
তো ঠিক আছে, এই বছরের কুয়াশা এখানে শেষ হলো, কিন্তু শেষ হইয়া হইল না শেষ। আমরা ফিরে আসছি সামনের সপ্তাহে নতুন বছরে আরো একটি চমৎকার নতুন গল্প নিয়ে, ভয়ের গল্প হতে পারে, হতে পারে খুনের গল্প, বা হতে পারে কোনো চুরির বা রহস্যের মজার কোনো কাহিনীও থাকতে পারে। তো যেটাই হোক, আশা করি সবার খুব ভালো লাগবে, বিশেষ করে যারা কুয়াশার ভক্ত, কুয়াশাকে ভালোবাসে, এবং বছরের শেষ দিনে পুরো কুয়াশা টিমকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ এই টিম ছাড়া আমার পক্ষে কুয়াশার আয়োজন করা একেবারেই সম্ভব ছিল না। সেই সঙ্গে অনিন্দুকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকবার জন্য, এবং সব বন্ধুদেরকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি শারমিন বিদায় নিচ্ছি,
আর আমি অনিন্দু, আগামী বছরের শুভেচ্ছা রইল,
শুভরাত্রি।
শুভরাত্রি।
আপনার মেয়ের সাথে দেখা হয়েছে?
না।
কেন?
ও বাড়িতে নাই।
কোথায় গেছে?
কেউ বলতে পারল না।
ভাববেন এও কি সম্ভব। এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে।
This track was downloaded from FusionBD.com.